exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Hello 8920 জীবনের গল্প অনুষ্ঠানে অতিথি তার জীবনের গল্প, তার জীবন দর্শন, আবেগ, অনুভূতি, স্বেচ্ছা শেয়ার করেন। এখানে এমন অনেক বিষয় থাকতে পারে যেটা অপ্রাপ্ত বয়স্করা অভিভাবকের অনুমতি নিয়ে শুনবেন। সর্বোপরি জীবনের গল্প থেকে পজিটিভ ভালো অর্থে শিক্ষণীয় কিছু গ্রহণ করাই আমাদের উদ্দেশ্য। প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো ইথেন টু জিরোতে। আর্য সেতু আছে আপনার সাথে এবং আজকে অতিথি রয়েছে, কিন্তু তার আগে ফোন নম্বরটা বলে দিতে চাই যেখানে ফোন করলে আপনি অনুষ্ঠানে আসতে পারবেন, আপনার গল্পটা আপনি বলতে পারবেন এবং লাখো লাখো মানুষ এই গল্পটার জন্য প্রত্যেক বুধবারের জন্য অপেক্ষা করে, তাদেরকে আপনার গল্পটা তাদের কাছে পৌঁছে দিতে পারবেন। এবং অফকোর্স সেই গল্পটা থেকে অনেক কিছু নেবার থাকে, শেখার থাকে, যে কারণে আপনি বলবেন। যেমন আজকে আমাদের অতিথি এসেছেন অনেক দূর থেকে আসছেন, প্রথমে তাকে ধন্যবাদ জানাই। তার কাছে যাবার আগে যেটা বলেছিলাম ফোন নম্বরটা জানাই, 09613892892। আবারও বলছি 09613892892। এখানে ফোন করবেন, তারপরে আপনার গল্পটা ছোট করে বলবেন এবং আমাদের টিম মেম্বার লোবান আপনাকে ফোন করে কনফার্ম করবে আপনি এখানে আসছেন কিনা। ফেসবুকে কানেক্টেড থাকুন এবিসি রেডিও 89.2 FM, সেখানে একটা পোস্ট দেওয়া আছে আজকের শোয়ের, আজকের অতিথির ছবি সহ, সেই পোস্টের নিচে লিখুন, কমেন্ট করুন, পোস্টটাকে শেয়ার করুন যত পারবেন। এবং আর্য সেতু নামে যে পেজ এখানে ট্যাগ করা আছে সেই পেজটাতে লাইক দিন, আমার সাথে আপনি সরাসরি কানেক্টেড থাকতে পারবেন। ওকে, তো দেরি না করে গল্প শুরু করছি, অতিথির কাছে আছে, প্লিজ একটু নামটা বলবেন।
আমার নাম ইয়াসমিন।
আচ্ছা, তো গল্পটা শুরু করুন, কিন্তু তার আগে আপনার বয়সটা কত হবে এটা একটু যদি বলে রাখতেন।
এখন আমার 25 শেষ, আমি 26
পড়েছে। ঠিক আছে, শুরু করুন ছোটবেলা থেকে।
ছোটবেলা থেকে একবারে শিশু যাকে বলে, তখন থেকে বলতে গেলে আমার দাদুর সাথে আমার ছোটবেলাটা কেটেছে। তো আমি যখন থেকে বুঝি তখন থেকে আমার দাদুর সাথে আমার মনে আছে, আমি আমার দাদুর সাথে থাকি। তো এটা আমি আমার ভাই বোনের মধ্যে বড় হওয়ার কারণে হয়তো দাদু আমাকে আদর করে আমার দাদুর সাথে রাখে। তো আমরা 7 বোন 1 ভাই, তো আমি পরিবারের বড়।
আপনি বড়?
হ্যাঁ হ্যাঁ, আমি বড়। আর আমার দাদুর সাথে যখন থাকতাম তখন মনে আছে যে দাদু আমার ভালো বন্ধু ছিল, দাদুর সাথেই ঘুমাতাম, খেলাধুলা করতাম।
দাদুর সাথে থাকতে?
দাদুর সাথেই।
বাবা মার সাথে?
বাবা মা বলতে বলো না, বড় পরিবারের বড় হওয়া, বড় নাতনি হিসেবে আমার দাদু দাদুর সাথেই রাখতেন। আর আমার দাদু ছিল 6 বোন আর 6 ভাই না থাকাতে আমার দাদুকে বিয়ে দিয়ে দাদা এখানেই থাকে আর কি, ঘর জামাই আমার দাদা থাকতেন। তো এক সময় দাদুর বাড়ির সম্পত্তি আধিপত্য ছিল বিশাল, হয়তো দাদা আসার পর দাদা আসলে হয়তো দাদার ভুলের কারণে সবকিছু নষ্ট হয়ে যায়। দাদুকে ছাড়াও দাদা আরো বিয়ে করেছে। তো যাক, এটা আমার দাদার কথা বললাম, দাদার কাহিনী। তো দাদুর সাথে থাকি, দাদু অনেক কষ্ট করেছে জীবনে, দাদা যখন বাইরে বাইরে ঘুরতো দাদু একাই থাকতো বেশিরভাগ সময়টা।
আচ্ছা, এবং বিয়ে করেছে আরো অনেক, মানে বিয়ে করেছে কয়বার, কয়টা বিয়ে করেছে
দাদু? দাদা আরো 3-4টা বিয়ে করেছে।
3-4টা?
হ্যাঁ।
এবং সেগুলোর খবর কি জানতেন?
খবর তখন তো আমি ছোট ছিলাম, দাদু বলতো যে তোর দাদা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। দাদা আমার বাবা আমার ফুফু দুজনই তো বলতো যে বাবা যখন ছোট 6-7 বছর তখন আমার দাদুকে ফেলে দাদা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতো, বিয়ে করতো, জমি বিক্রি করতো, এটা ওইটা,
মানে সংসারে মন ছিল না আরকি।
হ্যাঁ, সংসারে মন ছিল।
এবং একটু বলে রাখি প্রিয় শ্রোতা, উনি দাদু বলতে ওনার দাদিকে বোঝাচ্ছেন এবং দাদু হচ্ছে দাদিকে বলছেন।
হ্যাঁ হ্যাঁ, দাদি দাদি।
ঠিক আছে, বুঝতে পেরেছি, প্লিজ। হ্যাঁ,
তারপর এই তো দাদু গল্প করতেন, দাদুর কষ্টের কথা আমাকে বলতেন। তো দাদুর কথা শুনে আমার খারাপ লাগতো, ছেলে দাদুর মনে অনেক কষ্ট, যেহেতু দাদা বেশিরভাগ সময়টা বাইরে কাটাতো, আমার ফুফু আমার বাবার কোনো খবর নিত না, দাদুই সংসারটা আসলে। তো দাদু তো ছিল সহজ সরল আগের মানুষ, বুঝতো না দাদুর নামে যে সম্পত্তিগুলো ছিল, দাদা বলতো যে এটা বিক্রি করো, বিক্রি করলে ভালো জমি তোমাকে আমি কিনে দিব। তো দাদু সহজ মনে দাদাকে লিখে দিত, তখন তো দাদার নামে হয়ে যেত, তখন দাদা বিক্রি করে দাদুকে আর দিত না, ওইভাবেই নষ্ট করে ফেললো জমি টমি যা টাকা পয়সা ছিল এগুলো। বা বিভিন্ন সময়ে বিভিন্ন অকারেন্স করাতে দেখা যেত দাদাকে জেলে দিতে হতো। এই যে মানে একটু সন্ত্রাসী টাইপের বলতে হুমকি দেওয়া আর কি, মানুষকে হুমকি দিত, মানে একটু ভয় টয় দেখাতো। তো এই কারণে দেখা যেত যে মানুষ একটু হলে আর একটু বাড়িয়ে কেস করে দিত আর কি, যে লোকটা ভালো না এরকম। তারপরে দেখা যেত দাদাকে পুলিশে ধরে নিয়ে যেত। তো দাদু ওই সময় কি করতো, গরু থাকলে গরু ঝা থাকতো আর কি। পরে এক সময় শুনলাম যে ঘরটা পর্যন্ত বিক্রি করে আমার দাদাকে ছাড়ি আনতো।
আচ্ছা,
তারপর এভাবে আর কি দাদুর গল্প আমাকে বলতো। তো দাদুর সাথে আমার ছোটবেলাটা বেশ মজারই ছিল। তো সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম, দাদু আমাকে একবারে ভোরে ঘুম ভাঙাতো যে উঠ, আরবি পড়তে যেতে হবে। তখন তো মসজিদে আর কি সকালবেলা আমাদের মক্তব বসতো, ছোটবেলায় মনে আছে, যখন ওইখানে পড়তে যেতাম বা পালাতেও মহিলারা পড়াতেন, আরবি পড়াতেন, তখন দাদু আমাকে ঘুম থেকে তুলে আরবি পড়াতে পাঠাতেন। শিক্ষার যে একটা প্রথম আর কি এটা করতে হলো আরবি পড়ার মাধ্যমে। একবারে ছোটবেলা প্রাইমারিতে যাওয়ার আগে ফার্স্ট শুরু হয় আরবি পড়া দিয়ে মক্তবে পড়তাম। তারপর দাদুর সাথে যখন রাত্রে ঘুমাতাম, বলতাম যে দাদু একটা গল্প বলো, যে আমাদের গ্রামাঞ্চলে ওই কিচ্ছা বলে আর কি, বলো একটা কিচ্ছা বলো। তো দাদু বিভিন্ন কিচ্ছা বলতে বলতে দেখা যেত দাদু ঘুমিয়ে পড়তো। আবার দাদুকে বলতাম, ধাক্কা দিতাম, এই দাদু তুমি তো ঘুমিয়ে পড়ছো, গল্পটা শেষ করো। এই এই পর্যন্ত বলছিলাম যে একটা রাজার কাহিনী বললে, যে রাজার সাত ছেলে ছিল, এক মেয়ে ছিল, তারপর কি হলো, তারপর আমি এই তো পরে এর রাজার মেয়ে এই হয়েছে, এরকম বলতে বলতে দেখা যাচ্ছে যে দাদু ঘুমিয়ে পড়তো। তারপর এরকম আমিও ধাক্কা দিতাম যে দাদু শেষ করো, তারপর ঘুমে ঘুমে গল্প শেষ করতো, যে হ্যাঁ গল্প শেষ, তারপর ঘুমাতাম। তো অনেক সময় গরমের সময় যখন দাদুর সাথে ঘুমাতাম, দাদু কি করতো, হাত পাকা দিয়ে বাতাস করতো, ঘুমের মধ্যেই দেখতাম যে হাত পাকা নাড়িতেছে, আমাকে বাতাস করতো, অনেক আদর করতো আমাকে দাদু। ছোটবেলা বলতে খুব একজন ভালো বন্ধু আমার দাদু ছোটবেলার। তারপর যে দাদুর সাথে মিশমিশে জজ্ঞা হতো, যেমন আম পাড়া নিয়ে বেশিরভাগ সময়টা দেখা যেত যে একটা গাছ ছিল, দাদু ওই গাছটা লাগাইছে, আমটা যখন একটু পাকতো তখন আমি কোটা নিয়ে কি করতাম, ছোট ছিলাম তো, হ্যাঁ একটা কোটা নিয়ে ওইটা পারতাম। দাদু বলতো আচ্ছা আর কটা একটু একটু পাকো, তারপর পার। বলতাম যে না তুমি না করো কেন, এটা তুমি লাগাইছো দেখি আর তোমার, আমি পারবো এটা। তারপর দাদু আমার ফুফু ছিল, তো দাদু চাইতো কি যে কিছু আম একটু পাকুক, তারপর বেশি করে আমার ফুফুর বাড়িতে দেবে। তখন আমি আর কি করতাম, একটা পাকলে ওইটাই আমি পারতাম, আর আমি দাদুর কথা শুনতাম না। এইগুলো নিয়ে একটু একটু ঝগড়া হতো, দাদু কাড়াকাড়ি করতো কোটা নিয়ে যে পারিস না। আমি আবার কি করতাম, লুকিয়ে যেতাম, লুকিয়ে এটাই পারতাম, গাছে উঠতে পারতাম না। গাছে উঠতে গিয়ে আমার ভয় লাগতো, একটু উপরে উঠলে নিচে তাকালে মাথা ঘুরাইতো। আমার মনে আছে তখন আমি ছোট, একটা সুপারি গাছে উঠছি, তো তখন আইসক্রিম খাবো, যে পাঁচটা সুপারি দিলে একটা আইসক্রিম দেয়। তো তারপর আমি কি করলাম, দড়ি পায়ের মধ্যে বেঁধে আমি ওইটাতে উঠতে চেষ্টা করলাম, যে আমি গাছে উঠতে পারি না। একটু উঠলাম, উঠতে তখন দেখি আমি কতটুকু উঠছি উপরে, নিচের দিকে তাকাইছি যে আসলে তখন দেখি লম্বা একটা সুপারি গাছ, আমি তো বেশ উপরে উঠে গেছি। তখন আমার মাথার একটা ঘুরান দিল, আমি একেবারে সোজা নিচ দিকে পড়ে গেছি। পড়ে গেছি বলতে কি, সুপারি গাছে ধরে, মানে ধরে একবারে গড়ায় নিতে বসে পড়ছি। মানে আমার মনে হয়েছে যে আমি কত উপরে, আর আমি এত উপর থেকে মানে নিচে আমার মাথা একেবারে
ছিলে গেল না, শরীর তো ছিলে যাওয়ার কথা।
না না আমি ধরছি গাছ, একটু ব্যথা পাইছি, হাতে একটু লাগছে, তো যাক এরপর থেকে আমি গাছ ওঠার চেষ্টা করি নাই।
খুব সুন্দর একটা স্মৃতি শেয়ার করলেন। প্রিয় শ্রোতা, একটু বলতে চাই আপনাদেরকে, এই যে গল্পটা শুরু করার আগে, মানে অনুষ্ঠানটা শুরু করার ঠিক দু তিন মিনিট বা পাঁচ মিনিট আগে, আমি দেখলাম যে আমাদের আজকে অতিথি এখানে বসে কান্না করছে, চোখ ভেজা, আর এখন দেখুন আনন্দ শেয়ার করছে সে। মানুষের স্মৃতিগুলোই কিন্তু এমন, স্মৃতিগুলোই কিন্তু মানুষকে আসলে বাঁচায়, স্মৃতিগুলো কাদায়, স্মৃতিগুলোই সব। তো আমি জানি না ওর জীবনের দুঃখগুলো কি, ওর জীবনের দুঃখ নিশ্চয়ই আছে, সেগুলো শেয়ার করতে আসছে, সেগুলো আপনার সামনে আজকে বলবে হয়তো হালকা হতে। অপেক্ষা করুন, শুনতে থাকুন, সাথে থাকুন। জি, তারপরে?
তারপর ওই দিন আর হলো না আইসক্রিম খাওয়া, তো যাক এরপরে আমি গাছে ওঠার কোনো সময় চেষ্টা করিনি। তো এভাবে তো ছোটবেলাটা, তখন তো মনে হয় 4 বছর বয়স 4 বছর 5 বছর এরকমই বুঝি যেহেতু একটু। তো পরে তো আরবি পড়ার পাশাপাশি তখন বাবা কি করতেন, বাজার থেকে একটা বাল্য শিক্ষা কিনে আনলেন, ওটা আমাকে পড়া,
বাল্য শিক্ষা,
হ্যাঁ বাল্য শিক্ষা, আমি বাল্য শিক্ষা পড়ছি, ওইটা আমার মনে আছে। তো ওইটাতে কি যুক্ত বর্ণ গুলো ছিল খুবই হার্ড, মানে উচ্চারণ করতে গেলে বা পড়তে গেলে একটু মানে কঠিনই মনে হতো। তো আমার বাবা ছিল তখনকার প্রাইমারি পর্যন্ত পড়াশোনা করেছে, তো আগের মানুষ ছিলেন, তো বাবা খুব মেধাবী ছিলেন, হয়তো আমার দাদা ওইভাবে খোঁজ খবর না নেওয়ার কারণে আমার বাবা পড়াশোনাটা হয়নি, বাবা বুঝতে পারিনি পড়াশোনার মর্যাদা কি। দাদু পাঠাইতো যে যা স্কুলে যা, ওই বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিত, বাবার গল্প আর কি আড্ডা দিত, তারপর
সে সময় তো আসলে প্রপার ফ্যামিলির একটা ইয়ে ছিল না, শাসন টাসন গুলো অনেক আগে
আর কি। তো বাবা পড়াশোনা করে নাই, এই যে বন্ধু বান্ধবের পাল্লায় পরে বাবা পড়াশোনাটা হলো না। দাদু বেশি একটা জোর দিত না, আদরের ছেলে যা বলতো তাই, মানে ধমক দিলে দাদু ভয় পেয়ে যেত যে আমার একটা ছেলে, তার এত শাসন করার দরকার নাই, ছেলে যা মনে করে তাই বাবার উপরে ছেড়ে দিত। আর তখন তো আমার বাবা ছোট, নিজের ভালো মন্দ বুঝবে কি, গার্ডিয়ান যদি গাইড না দেয় তাহলে তো আর বুঝতে পারে না। তারপর বাবা বালশিক আনলেন, বালশিকা পড়াতেন, ওটা স্কুলে ভর্তির আগে, তো ভালো শিক্ষা পড়ানোর সময় বাবা যেভাবে বলতেন, বাবা রাখছিল, তো আমি যদি ভুল করতাম কি করতো, মারতো মারতো। তখন ভয় পেতাম আমি, যে পড়াটা মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করতাম, যে আমি যদি ভালো করে না পড়ি তাহলে তো বাবা আমাকে মারবে, ওটা শিখার চেষ্টা করতাম। আর বাবার এত রাগ ছিল যে যদি কেউ মানে আমি আমাকে মারতেছে, যদি কেউ যেত যে না মারিস না বা এই দাদু গেলে, আর কারো কথা শুনতো না, মানে রাগটা আগে আমার উপরে, হ্যাঁ পারতেছে না কেন, পারতে হবে। বাবার শাসনটা ভালোই ছিল আমার জন্য, কারণ আমি বাবাকে ভয় পেয়ে আমি পড়াটা আরো মনোযোগ দিয়ে শিখতাম, যে তা না হলে তো মার খেতে হবে। ছোটবেলার ভর্তির আগেই যখন পড়াতেন, তখন আমার মনে আছে, আমি তো তখন ছোট খুব, তখনকার কথাগুলো আমার স্পষ্ট মনে আছে, যে আমার বাবা বলতো যে পড়াশোনা বই পড়াটাই শিক্ষাটাই বড় কথা না, বড় কথা হলো তোমাকে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে হবে। তুমি মানে মিথ্যা কথা বলবো না, ফার্স্টে বললো যে মিথ্যা কথা বলা যাবে না, আর লোভ জিনিসটা তোমার মধ্যে যাতে না থাকে।
চমৎকার, এই সুন্দর একটা কথা। কিন্তু আমরা একটা কথা বইতে পড়েছি যে সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত। এই কথাটা আপনার বাবা ওই সময় চমৎকার ভাবে আপনাকে বোঝালেন যে শুধু পড়াশোনা করলেই হবে না, মানুষের মতো মানুষ হতে হবে। পড়াশোনা করা কিন্তু এক জিনিস এবং প্রত্যেকটা মানুষ হওয়া এক জিনিস। প্রিয় শ্রোতা, খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এটা।
তারপর
এটা, হ্যাঁ বলুন।
হ্যাঁ, তারপর বাবা তো একবারে দাদু ক্লাস আমার বাবা, তো বেলাটা আমার দাদুর সাথে আমার বাবা, দাদু আরবি পড়াতে পারতেন, বাবা আর কি বাংলা পড়াতেন। তো ছোটবেলা থেকে বাবার অ্যাডভাইস চার্জ হলো যে মিথ্যা কথা বলা যাবে না, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবা, স্কুলে ভর্তি করবা, রাস্তা দিয়ে যখন যাবা, তখন সোজা নীল দিকে তাকিয়ে যাবা, সামনের দিক খেয়াল করবা, এদিকে ওদিক তাকাতাকি করলে দেখবা যে তোমার সামনে একটা বড় একটা পাথর কিংবা কোনো কিছু আছে, তখন তুমি ওটাতে হোঁচটকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এদিক ওদিক তাকাতাকি করতেছো, দেখবা যে পড়ে গেছো গর্ততে। তো তোমাকে কি খেয়াল করতে হবে, যে তুমি সামনে যাইতেছো ওই জিনিসটা তোমাকে খেয়াল করতে হবে, আর ওইভাবেই তুমি চলবা, তোমার সামনে কি আছে ওইটাই দেখবা, এদিকে ওদিকে তাকাতাকি করবে না, আমার কথা মনোযোগ দিয়ে শুনবা, আমি যা বলি তাই, এটা আমার বাবার কথা ছিল। তো তারপর আমি যখন হাঁটতাম আর কি, যে বাড়িতে যাবা দেখা নেই, হাঁটতে গেলে আমার বাবার কথাটা আর কি মনে পড়তো, যে বাবা তোমাকে এইভাবে বলেছে যে সামনে খেয়াল রাখতে, আমার সামনে কি আছে ওই জিনিসটা আমি খেয়াল রাখতাম। তো ফার্স্ট বাবা ছোটবেলায় মনে আছে হাত ধরে, বাবার হাত ধরে স্কুলে গেলাম, প্রাইমারিতে ভর্তি করে দিল ক্লাস ওয়ানে। স্কুলে ভর্তি হওয়ার খুব খুশি, যখন আমি যাই আমার মনে আছে হেড স্যারের রুমে গিয়ে বসলাম, তারপর আমার নাম জিজ্ঞেস করলো, বললাম আমি, তারপর ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর খুব খুশি যে আমি স্কুলে ভর্তি হয়েছি। তো বাড়িতে আসতাম, বাড়িতে আসলে যখন ওয়ানের বই দিল, তখন তো বাবাই পড়াতেন, তো শুরু হলো প্রথম আর কি।
কেমন লাগতো স্কুলে যেতে প্রথম প্রথম?
হ্যাঁ খুব ভালো লাগতো, দৌড়ে, হ্যাঁ দৌড়ে সবার আগে চলে যেতাম যে আমি স্কুলে ভর্তি হয়েছি।
আর আমার ক্ষেত্রে কি হইতো জানেন, মানে আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতো মা এবং আমি কান্না কেটে করতাম, আমার কেন ভালো লাগতো,
আমার কেন জানি ভালো লাগতো পড়াশোনাটা। ওই যে বাবাই ভালো শিক্ষা পড়াতেন, তখন থেকে আগ্রহটা যে বাবা আমাকে পড়াতে চাই বা ওই রকম ভাবে বলে যে মানুষের মতো মানুষ হতে হবে, তার জন্য পড়াশোনা করতে হবে, তখন থেকে আমার মাথায় এটা কাজ করতো যে হ্যাঁ পড়াশোনা না করলে তো আমি বড় কিছু হতে পারবো না, হ্যাঁ ভালো কিছু হতে পারবো না, বা পড়াশোনা করলে মানুষের মতো মানুষ হওয়া যাবে, বইয়ের মধ্যে অনেক কিছু আছে।
পড়াশোনা কিন্তু আসলে শুধু মানুষের মতো মানুষ হওয়া তো একটা ব্যাপার, হয়তো একটা সময় আপনি আর্ন করবেন ভালো, সেটার পিছনে হয়তো সাপোর্ট দিবে, কিন্তু আর একটা ব্যাপার হচ্ছে যে প্রকৃত মানুষ হওয়া, যেটা একটু আগে বললাম, অনেক কিছু শেখা, মানুষের সাথে আচার ব্যবহার থেকে সবকিছু কিন্তু পড়াশোনা শেখা যায়। তো পড়াশোনার প্রতি গুরুত্ব দিতে হবে। আমার যারা শ্রোতা রয়েছেন, মা বাবা রয়েছেন, যাদের ছোট বাচ্চা আছে বা অনেকেই আছে পড়াশোনা করছো বা করছেন, সবার জন্য কিন্তু প্রযোজ্য, পড়াশোনার কিন্তু ইম্পর্টেন্স অনেক অনেক অনেক। হ্যাঁ, তারপরে
তারপর এই সবার আগে দৌড়ে চলে যেতাম স্কুলে, অনেক সময় স্কুলে গিয়ে দেখতাম যে স্কুলের দরজা বন্ধ, আমি সবার আগে চলে গেছি, তো আগ্রহটা এরকমই ছিল। তো স্কুলে যেতাম, স্কুলে খেলাধুলা করতাম, পড়াশোনাও করতাম। ক্লাসের মধ্যে আমি ভালোই ছিলাম, আমার এক ছিল রোল, এক থাকতো, ফার্স্ট ছিলাম ক্লাসে।
আচ্ছা,
আমার বাবার এটাই বেশি যে বাবার পড়ার কারণে আমি ক্লাসে ভালো করতে পারতাম। তো বাবা যখন পড়াতেন, তখন এই যে আগে তো বলতামই যে বাবার অ্যাডভাইস থাকতোই, তারপরে যখন প্রতিদিন একটা না একটা অ্যাডভাইস থাকতোই, লোভ করা যাবে না, একদিন বলতো যে দেখো তোমার, তুমি যাইতেছ একটা আম গাছ, তো তার নিচে একটা বড় আম পড়ে আছে, অনেক সুন্দর দেখতে আমটা, ছোট তুমি তো যে কারো দিকে যেতে পারে, যে আমটা আমি নেই, আমি এটা খাই, কিন্তু ওটা তো অন্যের জিনিস, ওইটার প্রতিও তোমার লোভ করা চলবে না, একটা আম, ওই জিনিসটার প্রতি যদি তোমার লোভ না থাকে, তো লোভটা কিন্তু ছোট থেকেই বড় হয়, যে আমটার প্রতি যদি তোমার লোভ হয় তো আস্তে আস্তে দেখা যাবে তুমি আরেকটা জিনিস ধরবা, আরেকটা, এরকম যে এই জিনিসটার প্রতিও তোমার যাতে লোভ না থাকে,
ছোট থেকেই চমৎকার সব শিক্ষার মধ্যে দিব। এবং তাতে করে কি লাভ হচ্ছে, সেই শিক্ষাগুলো কিন্তু এখনো ধরে রাখছেন আপনি, এবং এটাই হচ্ছে আলটিমেট কথা, যে একেবারে ছোটবেলা থেকে যদি ভিতটা চমৎকার ভাবে গড়ে দেওয়া যায়, সেটা কিন্তু একেবারে আমৃত্যু সেটা মনের মধ্যে থাকে। হ্যাঁ, তারপর
তো ঠিক আছে, এটাও আমার মনে থাকতো, আমি যখন চলাফেরা করতাম তখন ওই জিনিসটা মাথায় নিয়ে খেয়াল করতাম। এমনকি দেখা যেত যে যখন আমি স্কুলে যেতাম তখন একটা মাঠ ছিল, ধান ক্ষেত, তো ক্ষেতের মাঝখান দিয়ে একটা রাস্তা ছিল, এই পাশে ধান ওই পাশে ধান, ছোট একটা রাস্তা, ওইটা দিয়ে একটু হেঁটে যাইতে, তারপর একটা বড় রাস্তা, এখানে স্কুলটা ছিল আমাদের প্রাইমারি স্কুল। তো আমার সাথে যারা পড়াশোনা করতো ওরা তো সবাই ছোট ছোট, ওরা কি করতো যাওয়ার সময় ধান ক্ষেতের মাঝখান দিয়ে ধান ক্ষেতে হাত দিত, আর এতগুলো ধান একসাথে ছিঁড়তো আর ফালাইতো, যাইতো ধানগুলো ছিঁড়তো আর ফালাইতো। তো আমি কি করতাম, ওদের দেখা দেখি আমি হাত দিতাম, হাত দিয়ে যখন ধানটা তুলতাম, মানে তুলতে চাইতাম, তখন মনে হতো যে বাবা তোমাকে বলছিল যে কারো জিনিস মানে অন্যের কোনো ক্ষতি করা যাবে না, এটা তো ধানটা তো অন্যের, আমি এটা কেন নষ্ট করব, এই ধানগুলো তো আমি ফালাইতেছি, এই লোকটার তো ক্ষতি হইতেছে। আমি হাত দিতাম, জাস্ট ধান তুলতাম না, হাত গুলাই চলে যেতাম, মানে ধানের উপর দিয়ে এমনি হাতটা আলতো ভাবে ফেলাই হেঁটে যেতাম, আমি কোনো সময় তুলতাম না ধানটা, যদিও তুলতে চাইতাম ওই কথাটাই মনে পড়তো। তো এইভাবে যাওয়া আসা করতে থাকতাম।
আপনাকে কিন্তু শিক্ষা দিলে একটা আম দিয়ে, কিন্তু সেটার প্রভাব ওই যে ধানে আপনি,
হ্যাঁ হ্যাঁ আমি এটা
বা কোন ক্ষেত্রেই হয়তো কাউকে ক্ষতি করেননি বা করতেনও না।
তারপর এই যাওয়া আসা শুরু হতো, পড়াশোনা বাড়িতে বাবার হতো, কিন্তু আমার মা তো আসলে পড়াশোনা একটু কম জানতেন, মা আসলে ওই জিনিস মানে এটার প্রতি আগ্রহ ছিল না যে আমার মেয়ে পড়াশোনা করবে, মা একবারে পড়াশোনা জানো নামটা কোন রকমের পড়ে মানে নামটা লিখতে পারে, মার আগ্রহ ছিল না, বাবার আগ্রহতেই আমার পড়াশোনা স্টার্ট, যাওয়া আসা। তো যখন একটু প্রাইমারিতে ভর্তি হলাম, তো একটু মোটামুটি বুঝি, একটু টুকটাক কাজ করার মতো, তো মা বলতো যে কাজ করার জন্য, তো আমি কি করতাম কাজে ফাঁকি দিতাম, কাজ করতে মন চাইত না আমার, শুধু বই পড়া স্কুলে যাওয়া এই। তো দেখতাম যে মা এই জিনিসটার প্রতি খুব বেশি একটা মানে সন্তুষ্টি ছিলেন না আর কি, মানে একটু ই করতেন যে মেয়ে হয়েছে তোমার, তো মেয়ে হলে তো মেয়েদের কাজই তো সংসারের কাজ করা, যারা পড়াশোনা করে তারা কি কাজ করে না, তো এরকম একটু ই ছিল। তো আমার তো আবার ছোট বোন ছিল, আমি কি করতাম তাদের সাথে, তাদেরকে কোলে নিতাম, তাদের সাথে খেলা করতাম, আর এই সুযোগ দিতাম যে মা যাতে কাজটা করতে পারে, মানে কাজ না করে এই সময়টা আমি ই করতাম। তো এটা বাবাকে, বাবা যখন শুনতো যে মা একটু টুকটাক কাজ নিয়ে কিছু বলতো, তখন বাবা আমাকে বলতো যে তুই এগুলা শুনবি না, এইখানে শুনলে ওইখানে যাতে চলে যায় এরকম, তুই কোনো কিছু বলবি না, তোর মা তো বুঝে না, হ্যাঁ কিছু বলো, তুই এগুলা মন খারাপ করিস না, তুই শুধু পড়াশোনা করবে, স্কুলে যাওয়া আসা করবে, কোনো সমস্যা হলে আমাকে বলবি, ব্যাস এইটাই। হ্যাঁ দাদু তো আছে আমার, আমার খাওয়া দাওয়া সব কিছু ব্যাপারে দাদু তো খেয়াল রাখতেছে, তো মার যা কিছু বলতো আমি এগুলো শুনতাম, জাস্ট আর কিছু বলতাম না, আমি আমার বোন ছিল ছোট বোন, ওদের স্কুলে নিতাম, খেলাধুলা করতাম এই। তো এইভাবে স্কুলে যাওয়া আসা, স্কুলে যাই খেলাধুলা করি, বাড়িতে আসি, মার টুকটাক এগুলো আমি শুনি না, ক্লাসে এভাবে দ্বিতীয় তৃতীয় আমি প্রথম হই ক্লাসে। তারপর যখন তৃতীয় থেকে প্রাইমারিতে উঠলাম, ফাইভে ক্লাস, তখন তো একটু মোটামুটি বড় আমি, তখন যে বড় হওয়ার সাথে সাথে মা এই জিনিসগুলো একটু বেশি করতো আর কি, যে কাজ করি না কেন, এই বিষয়টা মা একটু বেশি করতো যে কাজ করে না, যারা পরে তারা কি কাজ করতে পারে না, মেয়েদের পরের বাড়িতে গিয়ে তো কাজই করতে হবে, পড়াশোনা করে কি হবে, পড়াশোনা করে কি করাবে ওকে, বাবার সাথে চেল্লাচেল্লি করতো। আর আমাদের ফ্যামিলিটা তো গরিব ছিলাম আমরা ছোটবেলায়, তো দেখা যেত যে খাওয়া দাওয়া সবকিছুর ব্যাপারে সংসারে একটা অভাব থাকতো।
আবার বাবা কি করতেন যেন,
বাবা আমার, আমার বাবা ছিল মানে আমাদের একটা নৌকা ছিল, ওইটাই ছিল আমার উপার্জনের একমাত্র উপায়, যে ওইটা দিয়ে লোক পারাপারে যা আসতো তা দিয়ে আমার সংসার চলতো।
এবং আপনার সংসারে মানুষ ছিলেন কত, 9 জন?
হ্যাঁ হ্যাঁ, তখন না, তখন তো এটা প্রাইমারির কথা, তখন আমরা 5, তখন আমরা 4 বোন,
4 বোন বাবা মা ছয়জন আর কি,
হ্যাঁ 4-5 বোন তখন আমরা,
5 বোন।
হ্যাঁ হ্যাঁ, আমরা, আমার ছোট বোনটা ও আমার 2 বছরের ছোট, মানে আমরা জমজের মতোই ছিলাম আর কি, ছোট ছোট ছিলাম,
মানে অর্থনৈতিক ভাবে আসলে টানাপোড়েনের মধ্যে পড়ে গেছেন।
তো কি করতাম আমি আসলে ছোটবেলা থেকে আমার মাথাটা কেমন একটু শার্প ছিল, যে আমার বাবা যেগুলো বলতো এগুলো খেয়াল রাখতাম, আর বাবা যে কষ্ট করতেছে, যে আমার বাবা নৌকা দিয়ে ওপারে যায় এদিকে আসে, বাবার এই কষ্টটা আমার মধ্যে লাগলো, যে আমার বাবা তো খুব কষ্ট করতেছে, কষ্ট করে আমার পড়াইতেছে, তো আমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, বাবার কষ্টটা দূর করতে হবে, বাবার মুখে হাসি ফোটাতে হবে, এটাই ছিল আমার একবারে মানে প্রাইমারি পর্যন্ত আমার এটাই, যে এই স্বপ্নটাই, বাবার কষ্ট দূর করতে হবে, আমি আমার বাবার মুখে হাসি ফোটাবো। তো আমি আমার ছোট বোন গুলাকে পড়াতাম, ওদের সাথে আমি খুব মিশতাম, আমার ছোট দুটো বোন সোনিয়া জিনিয়া, ওদের সাথে আমি এত ক্লোজ ছিলাম যে যে কোনো একটা হাসির কথা হলে আমি ওদের সাথে শেয়ার করতাম। আমি কিন্তু অনেক বড় ছিলাম, ওই সোনিয়া জিনিয়ার কথা বললাম যে ও আমার 2 বোনের তারপরে ছোট, আমার যে ছোট ছিল ওর সাথে বেশি আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল না আর কি, বেশি তপর ছিলাম না, কারণ ও একটু কাজের প্রতি আগ্রহ ছিল, তো মা ওকে একটু বেশি ভালোবাসতো আর কি, যে ও কাজ করে।
মানে আপনার মায়ের ব্যাপারটা হচ্ছে যে সংসারের কাজে সাপোর্ট দিলে তাকে বেশি পছন্দ করে।
হ্যাঁ হ্যাঁ, মার কথা হলো যে মার হাতে হাতে কাজ করতেছে, মাঝে ও আবার পড়াশোনায় ফাঁকি দিত, পড়াশোনা ভালো ছিল না, আমার কথা হলো যে আমি পড়াশোনা করব কিন্তু কাজটা আমার ভালো লাগে না, কাজটা তো আমি পরেও করে দেবো, করতে পারবো, কিন্তু পড়াশোনাটা যদি ভালোভাবে না করে থাকে তো আর সামনে আমি এগিয়ে যেতে পারবো না।
সেটাই, আপনার স্বপ্ন হচ্ছে বাবার মুখে হাসি ফোটানো। বাবা আপনার জীবনে একটা বড় একটা প্রভাব ফেলেছে একবার ছোটবেলা থেকে। প্রিয় শ্রোতা, এটা আমরা একটু বিরতিতে যাব এবং আপনাদেরকে কিছু বলতে চাই আমি। সেটা সব মানুষের জীবনে কিন্তু ডাইমেনশন থাকে, দুঃখ হতাশা এগুলো থাকেই, এবং এখানে যে গল্পগুলো আপনারা শুনে থাকেন সেগুলো কিন্তু এরকম ডাইমেনশনাল, সবকিছুর সংমিশ্রণে এই গল্পটা, এই জীবনের গল্প অনুষ্ঠানটা। তো আজকের অতিথির জীবনটাও সেরকমই, শুরুতে দেখেছেন যে ওর খুব সুখের কিছু স্মৃতি শেয়ার করলো দাদুর সাথে। তার আগে আমি বলেছি যে অনুষ্ঠান শুরু করার আগে দেখতে পেয়েছি ওর চোখে কান্না, পানি ঝরছে। তো সামনে কি আসছে সেটার জন্য অপেক্ষা করুন এবং সাথেই থাকুন। ছোট একটা বিরতি নিচ্ছি, আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ দ্য প্রেজেন্স হ্যালো 890, আর যে সেতু আছে আপনার সাথে।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
স্বাগত জানাচ্ছি আরো একবার ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 890 তে। আর্য সেতুর সাথে আছেন আপনি, অথবা আপনার সাথে আমি আছি আর্য সেতু, এবং আজকের অতিথিও রয়েছেন। অতিথির কাছে যাচ্ছি, বাট ফোন নম্বরটা একটু বলে দিই, 09613892892। এখানে ফোন করুন, আপনার গল্পটি বলুন এবং আমাদের টিম মেম্বার লোবান আপনাকে ফোন করবে। আর আর্য সেতু নামে একটা পেজ রয়েছে ফেসবুকে, ইউআরএল অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/sethu.abcradio। এভাবে বলার কারণ হচ্ছে অনেকগুলো ফেক পেজ আমি দেখতে পাই, কোনটা যে অরিজিনাল সেটা আপনি খুঁজে পাবেন না এই ইউআরএল দিয়ে সার্চ না করলে। এছাড়া আরেকটা উপায় আছে, এবিসি রেডিও 89.2 FM এর যে ভেরিফাইড পেজ রয়েছে সেখানে আর্য সেতু পেজটা ট্যাগ করা আছে, এবং সেখানে আজকের অতিথির ছবি দিয়ে কিন্তু একটা পোস্ট বানানো আছে, মানে শেয়ার করা আছে, সেটার নিচে আপনি আপনার কথাগুলো লিখুন, পোস্টটা শেয়ার করুন। যাই হোক, ফিরছি অতিথির কাছে, প্লিজ বলুন যেখানে শেষ করেছিলাম আমরা।
তো এই যে ছোটবেলা থেকে আমার প্রতি মায়ের, মানে আমি আসলে কাজ করতাম না, দেখতাম যে মা আমার প্রতি একটু অসন্তুষ্ট থাকতেন আর কি, কিন্তু বাবা সাপোর্ট দিত, এই জন্য আর মায়ের এইগুলো আমার খারাপ লাগতো না, কষ্ট লাগতো না। পাড়ার লোকেরা বলতো যে অভাবনতনে পড়াশোনার কি দরকার, ঢাকায় কাজ আছে অনেক, কাজে দিয়ে দাও ওকে কিংবা গার্মেন্টসে, এরকম একটা। তখন আমি প্রাইমারি শেষ করে সিক্সে ভর্তি হবো আর কি। তো প্রাইমারিতে বলি যে আমি তো বরাবরই ভালো ছিলাম কাছে, তো প্রাইমারি শেষ করার পর যখন হাই স্কুলে ভর্তি হলাম তখন আমার উৎসাহটা আরো বেড়ে গেলো পড়াশোনার প্রতি। তখন তো আমি মহাখুশি যে আমি পড়াশোনা করতে পারতেছি, আমি এত অভাব অনটনের মধ্যেও আমার বাবা আমাকে পড়াইতেছে, বাবা আমাকে পড়াইতেছে, আমি তো থানা হলে জীবনে পড়াশোনা কি জিনিসটা দেখতেই পেতাম না। সিক্সে যখন আমি রানিং চলতেছি তখন একটু একটু যে বিষয়টা ঢাকায় আসার ব্যাপারটা, তখন বাবা এগুলো শুনতো না। ওইভাবে যখন একটা মানুষকে সবসময় যখন একটা বিষয় বলা হয় তখন একবার না একবার মাথায় একটু নাড়া দিয়ে দেখি একটু বিষয়টা আসলে কি হতে পারে। তো সিক্স থেকে সেভেন উঠলাম, তখন আমার মনে হচ্ছে বাবাকে এভাবেই বোঝানো হলো, বা আমাদের এলাকায় আরেকটা লোক আছে তার মেয়ে ঢাকা থাকে, উনি গিয়ে বললেন যে ভালোই কাজ করলে টাকা ভালোই পাওয়া যায়, গার্মেন্টস দিলেও ভালো টাকা পাবে, ওকে দিয়ে দাও, আমার মেয়ের সাথেই থাকবে। বাবা বিষয়টা একটু মাথায় নিচ্ছে যে দেখি, সবসময় বলাতে বাবাও কেমন জানি একটু সম্মতি দিছে। পরে মনটা একটু খারাপ হলো যে আমার আর পড়াশোনা করা হবে না, এরকম ভাবতে থাকলাম। তো বাবা ঢাকা আসলো, ঢাকা আসার পর আমার বাবা দেখলো যে সকালে ঘুম থেকে ওঠে, রান্না বান্না করে তারপর খাবার নিয়ে অফিসে যায়, অফিস পর্যন্ত বাবা গেছে। যে অফিসে একটু লেট হলে দেখা যাচ্ছে যে সামনে আটকায় রাখে বা ওকে জবাবদিহিতা করতে হয় যে লেট কেন হলো। আর পাশাপাশি আরেকটা চিত্র দেখলো যে যারা স্কুলে যাইতেছে ওদের হাতে ওদের ব্যাগ খাতা কলম বা স্কুল ড্রেস, এই দুটা জিনিস বাবা ঢাকা এসে দেখলো। বাবার মনে এই জিনিসটাই নাড়া দিল যে গার্মেন্টস জীবনের লাইফটা কেমন আর স্কুলের লাইফটা কেমন, দুইটা তো দুই পৃথিবী। বাড়িতে গেলো, বাড়িতে গিয়ে দেখ বললো যে আমার মায়ের সাথে বলতেছে যে না এটা কখনো হবে না, আমার মেয়ের হাত থেকে আমি বই কেড়ে নিতে পারবো না। আমি দেখেছি ওইখানে গিয়ে যে ওই জীবনটা কত কষ্টের, এই বয়সে আমি ওকে এই কষ্টের জীবনে দিতে পারবো না, ও পড়াশোনা করবে এটাই হচ্ছে ফাইনাল। তো আমাকে দেখে বলতেছে যে দেখ তুই এইসব কথা শুনে আবার মন খারাপ করিস না, পড়াশোনা তোকে করতে হবে, এই কথা শুনে তুই আবার মন খারাপ করে পড়াশোনার প্রতি যেন আগ্রহটা কমে না যায়, আর যে যাই বলো তুই এগুলো কানে নেবে না। তো শেষ তখন থেকে আবার শুরু হলো মনোযোগ দিয়ে পড়াশোনা। আর আমি খেয়াল করতাম কি যে স্কুলে যখন স্যাররা পড়াতেন কোন বিষয়টা শিকার মতো আছে, যে বাবা তো আমাকে শিকা দিতেন ভালো কোনো কিছু করার, সেম ক্লাসে স্যার কি বলতেন স্যারের উপদেশগুলো আমি মনে রাখতাম। তো আমি যখন এটা তখন মনে আছে যে স্যার একটা গল্প করেছিলেন বই পড়া, এটা প্রমোদ চৌধুরী লেখা, ওইখানে ছিল যে পড়াশোনাটা হচ্ছে মানুষের ভিতরে পোষকতাকে নষ্ট করে মনুষ্যত্বের বিকাশ ঘটায়। আর ঠিক সেম পড়াশোনাটা হচ্ছে উপরে ওঠার একটা সিঁড়ি, পড়াশোনা না করলে কেউ জীবনে উপরে উঠতে পারবে না। এই লেখকের কথাগুলো আমার মাথায় খুব আমি ধরলাম, তার মানে সবসময় আমাকে পড়াশোনাটা প্রাধান্য দিতে হবে। তো যাক, এর মধ্যে তো আমি স্কুলে যাওয়া আসা তখন ভালোই চলতেছে, আর বাড়িতে এসে দেখতাম কি যে এই যে মার হাতে হাতে কাজ করতাম না, একটু মা একটু অসন্তুষ্ট থাকতেন, একটু রাগারাগি চিল্লাচিল্লি করতেন যে কাজ করে না, এটা পড়াশোনা করলে কি কাজ করা যায় না, এরকম চিল্লাচিল্লি করতেনি। তা আমি এগুলো কানে নিতাম না, অনেক সময় দেখা যেত বলতো যে আমি রান্না করি তুই কাজ, এটা তোর খারাপ লাগে না লজ্জা লাগে না এরকম বলতো। অনেক সময় খেতে গিয়েও কি করতাম, ভাত থেকে চলে আসতাম, শুয়ে পড়তাম। এই আর দাদু ছিলেন, দাদু খেয়াল রাখতো আমার খাওয়া দাওয়ার বিষয়টা সবসময়। তো একদিন দেখা গেল যে আমি সকালবেলা স্কুলে যাব, রেডি হলাম, তো দেখলাম যে খাবার কিছু নেই, করে স্কুলে রওনা হলাম, রাস্তায় বাবা দেখা হলো, বললো যে কিছু খাইছিস, চুপ থাকলাম আর কি, বললাম না কিছু। তো বাবা বুঝতে পারছে আমি কিছু খাইনি, বাবা টাকা দিল যে কিছু খেয়ে নিস টিফিন আওয়ারে। তো আমি কি করতাম, মাঝে মধ্যে এই টাকাগুলো খরচ করতাম, কিছু খাইতাম, আবার কি করতাম হয়তো বইয়ের মাঝখানে এই টাকাগুলো ভাস করে রাখতাম, যে কিছু টাকা জমিয়ে যখন বাবার দেখতাম যে না টাকা টাকার জন্য এই করতেছে, খুঁজতেছে যে বাজার করার মতো কিছু নাই, 150 টাকা হলে তখন এই টাকাটা ফেরত দিতাম। তখন আমার বাবা বুঝতে পারতো যে ও তো কিছু খায় না, এই টাকাগুলো জমায় রাখে, ও তো কষ্ট করতেছে। তো আমাকে ধমক দিত যে তুই কেন এগুলো খেয়ে নিতে পারিস না, আমি তো তোকে খাওয়ার জন্যই দিই। ধমক দিলে কিছু বলতাম না, চুপ থাকতাম। তো দেখা গেল যে ওই দিন স্কুলে খাওয়া যায় নাই, সকালে খাবার কিছু পাইনি। তারপর বিকালে স্কুল থেকে আসলাম, স্কুল থেকে আসার পর খুব ক্ষুধা পাইছি সারাদিন ক্লাস করার পর, সারাদিন ক্লাস করছি, ক্লাস করার পর বাড়িতে আসলাম, দেখলাম যে খেতে গেলাম দেখি তখনও ভাত নেই। কিছু বলি না যে থাক নাই তো নাই, হয়তো ভাই বোন ছোট ওরা খেয়ে ফেলছে, আমি আর কি বলবো, থাক শেষ খাবার। তো এই জিনিসগুলো দাদু খেয়াল করতো আর কি, দাদু দেখুন দেখতো যে আমার ঘরে, দাদু আবার ই করতো, আলাদা পাক ছিল দাদুর, একসাথে বলতে দাদু আলাদা রান্না করতো, আলাদা খেত দাদু, দাদু একাই রান্না করতো। তো দাদু আমার জন্য কি করতো, এই খাবার অনেক সময় দাদু যত্ন করে রেখে দিত, যে ও তো স্কুল থেকে আসবে, মাঝে মাঝে যখন দেখতো যে এই যে আমি না খেয়ে আছি, তখন দাদু আমায় দেখে নিয়ে খাওয়াতো যে আমার ঘরে খাবার আছে এরকম। তো ওই দিন কি হলো, আমি বিকালেও খাবার পাইনি, তারপর কি করলাম, খুব টায়ার্ড লাগলো, অনেক সময় আস্তে আস্তে দূরে তো 1 কিলো দূরে 5টা বেজে যেত আর কি, 4:30 এরকম। তারপর আমি তো ফ্রেশ হয়ে যখনই করতাম তখন সন্ধ্যার আজান দিয়ে দিত, তখন একটু পড়তাম, মা রান্না করতে একটু সময় লাগতো, বাবা অনেক সময় বাজার নিয়ে আসতে একটু দেরি হতো, 9টা বেজে যেত, তখন পর্যন্ত আমি ঘুমিয়ে পড়তাম আর কি, সজাগ থাকতাম না অনেক সময়। তো ওই দিন ঘুমিয়ে পড়লাম, তো রাত্রেও খাওয়া হলো না আমার, ঘুমিয়ে পড়লাম, বাবা ডাকছে যে খাইছস, আমি বললাম যে হ্যাঁ খাইছি, ঘুমের মধ্যেই খাইছি। তো পরের দিন সকালবেলা, পরের দিন আবার স্কুলে যাব, তো স্কুলে যাবো পরের দিনে একই ঘটনা, পরের দিনে সকালবেলা খাবার নেই। তো কি করলাম তখনও, মানে খিদা তো পেটের মধ্যে আছে যে আমি একদিন পার হয়ে গেছে কিছু খাই নাই, তো কি করবো আমার স্কুলের সময় হইতেছে, তারপরের দিনও বের হয়ে গেলাম, খাইনি গেছে। দুপুরেও না খাও, যে দুই দিন পরে রাত্রে একবারে খাও,
দুইটা দিন না খাওয়া কি করে সম্ভব, আবার পড়াশোনা করলে একটু প্রেসার পড়ে,
ওই যে একটু পানি খেতাম এরকম, এটাই মানে এটা প্রায় হতো আর কি, আমার
প্রায় হতো এটা,
হ্যাঁ প্রায় হতো।
আচ্ছা, তো লাইফের ডাইমেনশন কিন্তু বহু রকম, জীবন কিন্তু আসলেই কল্পনা হচ্ছে বেশি কিছু, আজকের গল্পেও সেটা আরো একবার হয়তো আমরা বুঝতে পারছি।
আমি এই বিষয়ে আমার এই ব্যাপারগুলো আমার বাবাকে আমি বলতাম না, বাবা জানতো না, যে আমি বাবাকে বুঝতে দিতাম না, যে বুঝলে একটা অশান্তি না খেয়ে আছি, আমি ওই রকম মানে সবসময় যেভাবে থাকতাম মানে বুঝতো যে আমি খেয়ে আছি এরকম, বাবাকে বোঝাতাম না। তো যাক, তো পড়াশোনা করতেছি, স্কুলে যাইতেছি ভালোই। তো আমার যে দুইটা বোন, আমার ছোট দুই বোনের পরে যে দুই বোন আছে তাদের সাথে আমি খুব ক্লোজ ছিলাম, ওদেরকে আমি পড়াতাম, ওরাও রাখে পড়াশোনা করছে। ফার্স্টটা সোনিয়া, ও একটু বড়, জিনিয়া ছোট, তো জিনিয়া তখন রাখে নেওয়ার বয়স হয়নি, একবার এই ছোট ছিল, 4 বছর হয়েছে এরকম। তো আমি কি করলাম, ওদের সাথে তো সবকিছুই আমি বলি আর কি, যে একটা ভালো গল্প হোক কিংবা একটা যে কোনো মজার গল্প হোক ওদের সাথে আমি বলতাম, আমি পাড়ায় কারোর সাথে আড্ডা দিতাম না বা কারো বাড়িতে গিয়ে গল্প করতাম না, বাবা এগুলো পছন্দ করতো না, ওদের সাথে আমি গল্প করতাম। তো ওদেরকে স্কুলে দেওয়া যখন শুরু হলো, সোনিয়াকে নিছে যে রাখে ওকে ভর্তি করবে, তো জিনিয়া তো ছোট ওকে দিল না, বাবা বলতেছে যে ও ছোট ও পারবে না, তো তখন আর বাবা এই বিষয়গুলোই করে না, ওদেরকে একটা আমিই করতাম। তো ওরাও পড়াশোনায় ভালো ছিল, আমার ছোট বোনটা ওটা বললো আমি তো পড়াশোনায় ফাঁকি দেয়, তারপরে বোন ও পড়াশোনায় ভালো। জিনিয়াকে যখন বাকি স্কুলে একজন স্টুডেন্ট কম আছে, যে সোনিয়া নিছে 30 জন লাগে, ওইখানে 29 জন আর কি আছে, তো জিনিয়াকে বলতেছে যে ওকে দিয়ে দেওয়ার জন্য, পরে ও যাবে না, অত বোঝাই না, 4 বছর মাত্র, ভয় পাইতেছে যে কিভাবে কি, ও শুধু খেলাধুলা করতেছে। তো আমি ওকে খুব বোঝাতাম, এমনকি ভয়ও দেখাতাম, ওকে স্কুলে দিতাম, চালানোর পাশে আমি দাঁড়িয়ে থাকতাম, দাঁড়িয়ে থেকে ভয় দেখাতাম যে পড়তে হবে, সবার আমাকে একটু ভয় পাইত, ও পড়তো। আর আমার একটা জিনিস ভালো লাগতো যে ওরা আমার খুব কথা শুনতো, আমি যদি বলতাম যে না এখানে বসে থাকো, ওরা বসে থাকতো, খুব মানতো আমাকে, বা আমি খুব ভালোবাসতাম, ওরাও আমাকে খুব ভালোবাসতো, দুজনে ছোটবেলা থেকে, ওরা তো ছোট তখন, তখনই ওদের সাথে আমার একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় যে বন্ধুর মতো। তো আমার মনে আছে যে একদিন বলতেছে যে কি আমি পড়াশোনা পারি না, তো আমার কিন্তু অনেক রাগ, যখন আমি আবার বাইরে কারোর সাথে দেখাতাম না ঘরের মধ্যেই, ওদেরকে তো বেশি ভালোবাসি, ওদের উপরই রাগটা দেখাতাম আর কি, যে পড়া পারতেছে না, আমিও যখন রাগ উঠতো না মার দিতাম, মানে বেত নিতাম, বেত দিয়ে মারতাম, তো এই ভয়ে ওরাও পড়তো আর কি। তো ওই বাবার কাছ থেকে দেখে দেখে শিখা আর কি, যে ওদেরকে ঠিক এইভাবেই বোঝাতাম, যেভাবে আমার বাবা শিখেছে ওদের পড়ানোর সময় ওইভাবে বোঝাতাম, যে মানুষের মতো মানুষ হতে হবে, এরকম বাবার অ্যাডভাইস গুলো আমি ঠিক সেম তাদেরকে দিতাম। তো ওরা ভয়ে কি করতো, ওরাও পড়তো। তো একদিন খুব মাসি ওদেরকে আর কি, পড়া পারতেছে না তো মাসি, তখন মা এই জিনিসটা ভালো লাগে না, কেন মারবি ওদেরকে, তুই মার আর কি, তুই কেন মারিস, এই শাসন ভালো লাগে না, হ্যাঁ বাবার মতো হয়েছে, কি রাগ ওদেরকে মারে শেষ করে বলতেছে, তখন বলতেছে এই তোরা উঠাই পড়তে হবে না, মানে এরকম ভাবে বলতেছে, তুই আর তুই আর ওদেরকে পড়াবে না, তোর পড়াতে হবে না, ওরা নিজে নিজে পড়লে পড়ুক না পড়লে নাই, এরকম বলতেছে। তো আমি কিছু বলি নাই, আমি শুধু একটা কথা বলছি যে তোমরা এখান থেকে উঠবা না। তো আমার ভালো লাগছে ওই দিনই, এতবার বলার পরে ওরা উঠে যায়নি, ওইখানে স্টিল বসে আছে, মানে আমার এই জিনিসটা এত ভালো লাগছে যে ওরা আমাকে কতটা ভালোবাসে বা আমার কথাটা কত মানে, খুব ভালো লাগছে, ওদের প্রতি আমার আদরটা আরো বেড়ে যায়। আমি আমি স্কুল থেকে আসলে ওদেরকে নিয়ে গোসল করতাম, ওদেরকে গোসল করাতাম, আমি খাওয়া দাওয়ার বিষয়টা বা পড়াশোনার বিষয়টা আমি খেয়াল রাখতাম বেশি ওদের দুজনের।
আচ্ছা এখানে একটু বলি, সেটা হচ্ছে যে আপনাকে এত বেশি শ্রদ্ধা করতো, আপনি কত বড় ছিলেন ওদের চেয়ে বয়সে?
হ্যাঁ তখন তো আমি ক্লাস 9 এ পড়ি আর কি,
ক্লাস 9 পড়ি, যথেষ্ট মোটামুটি ম্যাচিউর। এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তারা উঠলো না,
না না উঠলো না,
এর পেছনে কারণটা কি জানেন? সেটা হচ্ছে প্রিয় শ্রোতা আপনাদেরকেও বলছি, এটাই ব্যাপার, আপনি যাদেরকে আদর করতেন, আপনি যাদের সাথে বন্ধু বন্ধুর মতো মিশতেন, যে কারণে আপনার শাসনটাও কিন্তু ওরা সহ্য করতো।
হ্যাঁ আমি ওদেরকে ওইভাবে বলতাম যে তোমরা ছোট থেকে কোনো ব্যাপার না, তোমাদের মধ্যে যা কিছু আছে আমার সাথে বলবা, কোনো ভয় নাই যে কোথাও মারামারি হয়েছে বা তোমাদের কেউ বকা দিচ্ছে কিংবা কেউ কিছু বলছে, যাই কিছু হোক আমার সাথে বলবা,
বন্ধুত্ব দিয়ে কিন্তু আসলেই সব কিছু হয়ে যায় সম্ভব।
যা আমার মধ্যে একটা জিনিস ছিল যে ওরা যদি আমাকে ভয় পায় তাহলে তো ওরা কোনো কিছু আমাকে বলবে না, তাহলে তো আমি জানতে পারবো না, ওদের মনে যা আছে আমি জানবো, ঠিক সেম আমিও সব কিছু বলতাম, এমন ভাবে বলতাম যে আমি এত বড়, ওরা এত ছোট, কোনো কিছু বলতে আমি দ্বিধা করতাম না, আমি বলতাম যে দেখো আমি তোমাদের এত বড়, আমি যদি বলতে পারি তাহলে তোমাদের মধ্যে কেন রাখবা, তোমরা আমার সাথে সবকিছু শেয়ার করবা, আমি আছি তো তোমাদের কোনো ভয় নাই, আমি ভাই আমি বোন, আমি এই করবো, আমি
এই ব্যাপারটা যদি আমাদের ফ্যামিলিতে আমরা যারা গল্পটা শুনছি আজকে তারা কিন্তু এটা করলে কিন্তু আসলে সুন্দর একটা সুসম্পর্ক ফ্যামিলির মধ্যেও হয়, সবার মধ্যে সবার একটা সুসম্পর্ক থাকে। সেটা কিরকম, এই যে ও ছোট বোনদেরকে পড়াতো, তাদের শাসন করতে পড়ানোর সময় যখন শাসনের প্রয়োজন হতো তখন শাসন করতো, আবার কিন্তু সবসময় ভালোই বাসতো, সবসময় কিন্তু তাদেরকে প্রায়োরিটি দিত, ওরা ছোট বলে যে ওদেরকে ইগনোর করতে এরকম নয়। তো ছোট যারা রয়েছে ফ্যামিলিতে এবং আমরা যারা বড়, ছোটদেরকে একদম ইগনোর যদি আমরা করি এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে ওর মধ্যে বড় হয়। তো ওদেরকে শাসনও করতে হবে, ওদেরকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে ওদের প্রত্যেকটি কথাকে, বা ওদেরকে আমাদের স্নেহও করতে হবে, শাসন এবং ভালোবাসা দুটো সংমিশ্রণ হলেই তারপরেই না হয় একটা সুন্দর জিনিস বের হয়, যেটা আমরা ওর গল্পে খুব প্র্যাকটিক্যাল ভাবে শুনতে পেলাম। জি তারপরে
আর ওরাও দেখলাম যে আমার আমার পড়ানোতে ওরাও একটু ভালো স্টুডেন্ট, ছোটবেলা থেকে ওদের হাতের লেখাটাও ছিল ভালো, পড়াশোনাও ভালো করতো, মানে আমি যেমনটা চাইতেছি ওরা ঠিক সেম আমার মতো হইতেছে। আর আমার যে ছোট বোনটা ছিল ওর সাথে তো বললামই, ওকে মায়ের সাথে ওর একটু বেশি ছিল, তো যাক ওকে আমি কোনো কিছু শোনাতে পারতাম না, তো যাক ওকে ছেড়ে দিলাম, যে আমার কথা শুনবে তাকে আমি ধরলাম আর কি, যে ওরা আমার কথা শুনতেছে আমি ওদেরকেই দেখি। তো তারপর ওরাও প্রাইমারিতে ভর্তি হলো, যাওয়া আসা পড়াশোনা আমি দেখি সবটা, তখন তো আমি মোটামুটি বুঝি আর কি। তারপর দেখতাম যে স্কুল থেকে আসলে আমার বাবার সাথে তো বললামই মিষ্টি একটা সম্পর্ক আমার, তো শীতকালে আমি কি করতাম গোসল করতে যেতাম না, তো বাবা বলতো যে গোসল করছিস, তো গোসল না করে বলতাম যে হ্যাঁ করছি, তো যখন আমার ওই যে দুই বোন যাদের সাথে আমি বলতো বাবা আপু তো গোসল করে নাই, তখন বলতো যে এখনই যখন বল শুনতো তখনই আমার গোসল করাই। তো একদিন মনে আছে আমি নদীর পাড়ে গেছি, পাশে বাড়ির পাশে নদী আছে, তো বাবা তখন নৌকায় নৌকায় ওই পার থেকে গিয়ে আমি যে পাড়ে দাঁড়াইছি এই পাড়ে আসছি আর কি, তো নদীর পাড়ে দাঁড়াই দিছি, বাবা বলতো সে স্কুল থেকে আসছিস কখন, এই যে একটু আগে কি করবি গোসল করবি, তো আমি বলতো চুপ করে রয়েছে তো বাবা বুঝতে পারছি আমি গোসল করবো না, এমনি আমাকে পানি দিয়ে ভিজাই দিছি, খুব মানে এত পানি দিছে যে আমি ভিজে গেছি। এর নৌকা ভর্তি মানুষ সবাই হাসাহাসি করতেছে। বাবা বললো যে না আমি বুঝতে পারছি তুই আজকে গোসল করবি না। তো বাবার সাথে বাবার আমার মধ্যে আর কি খুব একটা মিষ্টি সম্পর্ক ছিল। তো যখন বুঝি তখন তো আমি নাইনে পড়ি, তো বাবার কষ্টটাও ভালোভাবে ফিল করতাম ছোটবেলা থেকে যেহেতু করতাম, তখন আমার মধ্যে ছিল এটা মাঝে মধ্যে। তখন দুপুরে স্কুল ছুটি হয়ে যেত, তখন তো আসতাম ভর দুপুর, তো নদীর পাড়ে গিয়ে দেখতাম যে অনেক রোদ, বাবা কি করতেছে নৌকা চালাইতেছে এপারে ওপারে যাইতেছে, ঘাম একবারে শরীর দেখে ঘাম পড়তেছে, মাথাটা তাই চুল ভিজে গেছে গামে এরকম। তো আমি বাবার দিকে তাকাতাম, দেখতাম মুখটা একবার কালো হয়ে গেছে। তখন দূর থেকে আমি বসে শুধু দেখতাম যে বাবা মারে ওপারে যাইতেছে এপারে আসতেছে কতটা কষ্ট হইতেছে, আসলে তো আমাদের জন্য করতেছে, যে বাবা আমাকে পড়াশোনা করাইতেছে এই কষ্টের বিনিময়ে তো আমি করতেছি। তো এইগুলো দেখে আমার খুব কান্না পাইতো, আমি কাঁদতাম নীরবে যে বাবা এত কষ্ট করতেছে, অবশ্যই আমি আমার বাবার জন্য কিছু করবো। মনে মনে ভাবতাম যে বাবা তুমি কষ্ট করতেছো, আমি তোমার কষ্টের মর্যাদা রাখবো, আমি তোমাকে একদিন সুখী করবো। তো সেম বৃষ্টির দিন বাবা ভাবে ভিজতো, ভিজতে দেখতাম অনেক সময় ঠান্ডা লাগতো, এইগুলো আমার খুব মানে কষ্ট দিত। আমার মনে মনে থাকতো যে এই কষ্ট আমি একদিন দূর করবো, এটা আমার মনে মনে আর কি প্রতিজ্ঞা ছিল। আর একটা আছে না যে 19 উঠলে মানুষের মনের মধ্যে যে বলে যে 19 একটা এই সময়, ওই সময় প্রেম এই সেই, এইগুলো আমার মধ্যে একদম ছিলই না ছোটবেলা থেকে। যেমন একটা বাবা যেমন একটা ই দিচ্ছে মাথা ওইটা সেফ হয়ে গেছে, তো এইভাবে চলতে থাকাটা ঠিক সেম বড় হওয়ার সাথে সাথে এইটাই আমার মধ্যে,
এটাই আসলে ভিতরে বড় হচ্ছিল আপনার।
হ্যাঁ, এইটা ওইদিকে এদিকে আমার মন চাইতোই না যে একটা ছেলেকে দেখে ভালো লাগা, ওর সাথে একটু মজা করা, আমি এইসব করতামই না, মানে পাকাতামই না
কখনো। মানে এখন পর্যন্ত বয়সে আপনার জীবনে এমন কিছু ঘটে নাই?
ঘটে নাই বলতে, হ্যাঁ তারপরে মাঝখানে এরকম একটু হয়েছে,
মাঝখানে
বলবো। তো যাক, পড়াশোনার প্রতি আমার একটা যোগ ছিল, এইদিকে ছেলে টেলে এই দিক গুলাতেই করতাম না, আমরা ফ্রেন্ড সার্কেল মজা টজা করতাম স্কুলে গেলে, এতটুকুই। তো 2007 যখন আমি এসএসসি পরীক্ষা দিব, তখন যে নতুন গ্রামাটিক্যাল আইটেম চালু হয়, তখন আমি একটু মনে মনে ভয় পেতাম আর কি, যে আসলে রেজাল্টটা কেমন হবে, আসলে কি আমি যদি ফেল করি তাহলে বাবা খুব কষ্ট পাবে, কিন্তু নতুন একটা সিস্টেম, এটা একটু ভাবতে যাওয়ার বিষয়।
ওইভাবে
পড়তে থাকতাম, আমি একটু বেশি শ্রম দিলাম। আর যখন ফর্ম ফিল আপের সময় আমার মনে আছে, তখন এতটাই আমাদের কাছে টাকা কম ছিল যে আমি করতাম, পাশের পালা ছিল তো আমাদের ঘরের, তো পাশের পালা খেটে ওইটা তো পয়সা জমাতাম, 5 টাকা 1 টাকা এগুলা জমাতাম। তো তখন পরীক্ষার সময় আমার মনে আছে যে বাবা টাকা কম ছিল, এত টাকা কম ছিল যে তখন 1500-1600 টাকা লাগে, তো আমার কাছে টাকা নাই। সোহেদ স্যার স্যারের কাছে রিকোয়েস্ট করলো বাবা, তখন বলছে যে ঠিক আছে 1000 টাকা দিলেই হবে। তো 1000 টাকা এভাবে পয়সা মানে 1 টাকা 2 টাকা 5 টাকা কয়েন এভাবে জমায় আর 30 টাকা কম, ফর্ম ফিল আপে 30 টাকা কম পড়ে। তারপর না না আমার জমানো না, আমার বাবা দিছে, আমার কিছু এখানে ছিল
সবগুলি পয়সা,
হ্যাঁ পয়সা না টাকা, এভাবে খুচরা টাকায়, হ্যাঁ এভাবেই
তো অনেকগুলো,
হ্যাঁ ছিল একটা প্যাকেট হয়েছিল মোটামুটি, যখন আমি স্যারের কাছে নিয়ে যাচ্ছিলাম একটা প্যাকেট হয়েছিল,
হ্যাঁ
প্যাকেটে পয়সা আমি কিভাবে নিবো, প্যাকেটে করে নিতেছি। তো 30 টাকা কম ভাবলাম যে স্যার কি 30 টাকা কম কিভাবে বলবো। তখন আমাদের বাড়ির পাশে যাওয়ার সময় আমার একটা দাদা ছিল খালেক মনসি, ওনাকে আর কি নাম ধরে রাখা হয়, উনি 30 টাকা ওইটাতে অ্যাড করলেন, বলতেছে যে পরীক্ষা দিতে যাইতেছ 30 টাকা কম শুনে উনি 30 টাকা দিল, উনি অ্যাড করছে। পরে সাইকে নিয়ে দিলাম, স্যার বলতেছে এই টাকাগুলো আমি কিভাবে গুনবো, বললাম ঠিক আছে তো গুনতে হবে না তো, আমি বললাম যে না স্যার ঠিক আছে এখানে 1000 টাকায় পড়ে আছে না, বলছে গুনবো না সারাই খেতেছি ভাবি। তো তারপর পরীক্ষা দিলাম, পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে আমার মনে মনে হইতেছে, তখন আমরা খুব বেশি স্টুডেন্ট ছিলাম না, 11 জন না 6 জন ছিলাম জানিও। তখন রেজাল্টটা শুনলাম খুব খুশি হলাম আমি, এক আমার মনে আছে আমি একটা পুকুর ছিল আমাদের বাড়ির সামনে, ওইখান থেকে পুকুর পাড়ে বসা ছিলাম, আমি চিন্তা করতেছি রেজাল্টটা কখন আসবে বিকাল টাইম। তো রেজাল্টটা কখন শুনে আমি একটা মনে হয়েছিল যে জীবনের সবচেয়ে বেশি খুশি দিনটা তখনই ছিল, জোরে একটা চিৎকার দিছিলাম আর কি, চিৎকার দিয়ে বাড়িতে আসলাম, তো বাবাও খুব খুশি। রেজাল্ট ছিল তখন A- ছিল, হ্যাঁ ওটা ছিল তখন রেজাল্ট, তখন কারণ তো সময়ে এটাই অনেক খুশি ওটা নিয়ে, যে যাক আমি পাস করছি বাবাও অনেক খুশি। তারপর কলেজে ভর্তি হলাম, এইভাবে কলেজে যাওয়া আসা চলতেছে। আমার বাড়ি থেকে ক্লাস করি, কলেজটা মোটামুটি দূরেই ছিল আমাদের। তো কলেজে যাওয়ার এক বছর পর যখন আমি ইয়ার চেঞ্জ পরীক্ষা দিব, তখনই ঈদের সময় মনে আছে আমার ফুফুর বাড়িতে বেড়াতে যাই। তখন আমার ফুফাতো বোনের হাজবেন্ড, আমার দুলাভাই, আরেক আত্মীয় তাদের বাড়িতে বেড়াতে আসে, দুইটা ছেলে। তো তাদের নাকি বিয়ের আলাপ চলতেছে। আমার ফুফাতো বোন জামাইকে বলছে যে মেয়ে দেখো বিয়ে করবি আর কি। তো তাদের এলাকায় দু একজন মেয়েকে দেখছেও। তো আমি যখন গেলাম তখন তাদের মাসে আমাকে নিয়ে একটা চিন্তা হলো যে ছেলেটা তো ভালো, টাকা পয়সা আছে বেশ, তো বিয়ে দিলে ও তো সুখে থাকবে। এই চিন্তায় তাদের মাথায় কাজ করতেছে। আমার বাবাকে খবর দিল যে একটা ভালো ছেলে আছে, ওর সাথে বিয়ে দিয়ে দাও। তো আমার বাবা কি করলো, প্রথমে বিষয়টা বললো আচ্ছা ঠিক আছে দেখি, মেয়ে যখন তো বিয়ে দিতেই হবে, একবারে না করে নাই। পরে বলতেছে যে বাড়িতে বলতেছে যে এরকম তো একটা কথা শিল্পী আপা, যে শিল্পী বলতেছে যে এরকম একটা আলাপ চলতেছে, না বিয়ে দিব না ওকে, তুমি পড়াশোনা করাবো, বাবা না করছে। তারপর বলতেছে যে মামা দেখো ছেলেটা তো প্রতিষ্ঠিত, টাকা পয়সা আছে, ভালো ব্যবসা করতেছে, তো পড়াশোনা কম, ও প্রাইমারি পর্যন্ত পড়াশোনা করছে। তখন আমি কি কলেজে পড়তেছি। তো বলতেছে পড়াশোনা কম দেখি কি হয়েছে, এখনকার সময় তো ছেলেদের টাকা দেখলেই হয়, টাকা থাকলেই তো মেয়েরা সুখী হয়, মেয়েদের দিবা ভাত দেখে মেয়েদের বিয়ে দিবা, এরকম লেখাপড়া দিয়ে কি হয়। তো এই বুঝাইছে। তো আমার বাবা ই করে নাই যে না বিয়ে দিবে না। তো তারা মোটামুটি এটা গর্বই করছে যে মামার তো বোনকে আমরা জোর করে হলেও বিয়ে দিব, ছেলেদের সাথে এরকম একটা কথা হয়েছে, তো তুমি চিন্তা করো না, আমরা যেভাবে হোক এটা তোমার সাথে বিয়ে দিব। তো তারপর মামা আমার বাবাকে ওইভাবে তারা বুঝাইতেছে বিয়ে দেওয়ার জন্য, তো বাবা তো নাই। তো এক পর্যায়ে দেখ ছেলে কি করছে, বিয়ের আলাপ হওয়ার মাঝখানে ও কি করছে একটা ফোন পাঠিয়ে দিচ্ছে আমার জন্য,
মোবাইল ফোন।
হ্যাঁ মোবাইল ফোন।
আচ্ছা
আমার বোনে বলতেছে যে মোবাইলটা নে তুই, আমি বলতেছি যে নিব না। তো বাবা বলতেছে আচ্ছা ঠিক আছে নে। তো ও ফোন দিত, ফোন দেওয়ার তুই কি করতো, ও কান্না করে দিত কেমন ফোন দিয়ে, মানে কথা মতো একটা ম্যাজিক্যালি পাওয়া ছিল ওর, যে কি বল মানুষকে ই পটানো যায় আর কি, এরকম একটা ছিল। বলতেছে তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, প্রথম দেখি তোমার সাথে, তো আমার ওরা তো বলছে যে তোমার সাথে আমার বিয়ে হবে, আমি তো মনে মনে তোমাকেই বউ হিসেবে ভাবতেছি, তোমাকে না পেলে কিন্তু আমি বাঁচবো না, তোমাকেই আমি বিয়ে করব, তোমাকে আমার খুব ভালো লাগছে, দেখো আমি কিন্তু পরিবারের বড়, আমি আমার পরিবারকে দেখি, তো তুমি এমন কিছু করো না যাতে আমার ফ্যামিলিটা আমার কারণে নষ্ট হয়ে যায়, আমি যাতে ভুল পথে যাই, এরকম ছেলেটা আমাকে বলতেছে। তো এর আগে তো বললাম না আমার কোনো ছেলের সাথে কোনো কথা নাই, বা কারোর প্রতি আমার প্রেম কি ভালোবাসা কি বা মিষ্টি কথা কি আমি শুনি নাই এর আগে। ওই ফার্স্ট শোনাতে আমি কি করলাম, ভালো লাগছে, আরে এত ভালো মানুষ, মনে হইতেছে ফেরেশতা, এর চেয়ে তো ভালো মানুষ তো হতেই পারে না। হ্যাঁ ওর ওই ছেলেই খুব ভালো।
তো এখন আমরা একটু বিরতিতে যাই, ঠিক আছে, একটা ব্রেক নিচ্ছি আমরা, এবং তারপরে ফিরে এসে ওর লাইফে আরো গল্প তো রয়েছে, মাত্র আমরা একটা ঘন্টা শেষ করলাম এবং আরো একটা ঘন্টা আমাদের হাতে রয়েছে। ফ্যামিলিতে কিভাবে বড় হচ্ছিল, ফাইন্যান্সিয়ালি কষ্টগুলোর মধ্য দিয়ে পড়াশোনাও ঠিক চালাচ্ছিল, পড়াশোনার খরচ জোগানোটাও কষ্টকর ছিল, সবকিছু মিলে একটা কষ্টের মধ্যে দিয়ে ও পার্সোনালি বড় হচ্ছিল, এই সবকিছু নিয়ে আমরা ফিরে আসছি। কোথাও যাবেন না, আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ দ্য প্রেজেন্স হ্যালো 8920।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর্য সেতু আছি, আজকের অতিথিও রয়েছে, আমি এই অংশে কথা বেশি না বাড়াই, কিন্তু তার আগে ফোন নম্বরটা বলে দিতে চাই যেখানে ফোন করলে আপনি অনুষ্ঠানে আসতে পারবেন, আপনার গল্পটা আপনি বলতে পারবেন, 09613892892। আবারও বলছি 09613892892। এখানে ফোন করবেন, তারপরে আপনার গল্পটা ছোট করে বলবেন এবং আমাদের টিম মেম্বার লোবান আপনাকে ফোন করে কনফার্ম করবে আপনি এখানে আসছেন কিনা। ফেসবুকে কানেক্টেড থাকুন এবিসি রেডিও 89.2 FM, সেখানে একটা পোস্ট দেওয়া আছে আজকের শোয়ের, আজকের অতিথির ছবি সহ, সেই পোস্টের নিচে লিখুন, কমেন্ট করুন, পোস্টটাকে শেয়ার করুন এবং আর্য সেতু নামে যে পেজ এখানে ট্যাগ করা আছে সেই পেজটাতে লাইক দিন, আমার সাথে আপনি সরাসরি কানেক্টেড থাকতে পারবেন। অতিথির কাছে যাই, তার জীবনের যে গল্প যে অংশ পর্যন্ত আমরা শুনে থামলাম এবং তারপরে এখন আবার ফিরে আসলাম, এখান থেকে আপনি শুনবেন লাইফের আসল ডাইমেনশন, লাইফ যে একটা টার্ন নেয় সেই জায়গাটাই এখন। এতক্ষণ শুনেছেন এবং সেগুলোর মধ্যে ইন্টার রিলেশন ছিল যা এখন আপনাকে হেল্প করবে বাকি অংশটুকুতে। সো কথা না বাড়িয়ে দেরি না করে অতিথির কাছে আসছি, প্লিজ আপনি শুরু করুন।
তারপর এই একটু কথা হতো ওর সাথে, তারপর আমার বাবা কি করলো একটু চিন্তা করলো যে আচ্ছা দেখি ছেলেটাকে একটু কেমন। আমার ফুফাতো ভাই ছিল, ওকে পাঠাইছে যে তুই একটু খবর নিয়ে আয়। তো ফুফাতো ভাই গিয়ে যা ইনফরমেশন দিল তাতে একটু মানে বলছে যে না ওর কাছে বিয়ে দেওয়ার মতো না। তখন বাবা না করলো যে না আমি বিয়ে দিব না। তখন ছেলে তো ওইটা শুনে একবারে শেষ, কান্নায় ভেঙে পড়ছে। আমার ফুফাতো বোনকে বলতেছে আমি মারা যাবো, তো ভাবছি ওর সাথে বিয়ে হবে, আপনারা বলছেন কথা দিচ্ছেন, এখন যদি বিয়ে না হয় আমি মারা যাবো। তো আমার ফুফাতো মনে হয় আমার বাবার সাথে খুব রাগারাগি করলো, মামা কি বলো তুমি ওই ছেলের সাথে, আমরা তুমিও মত দিছো যে বিয়ে দিবা, এখন তো ছেলে মারা গেলে কি করবা তুমি, ছেলে তো খুবই করতেছে কি করি। তখন আমিও ভাবলাম যে আসলে এই ছেলেটা যখন ভালো, এত আমার ফুফাতো বোনের অবস্থা খুব ভালো, আবার বলছে যে হ্যাঁ পড়াশোনা কোনো ব্যাপার না, পড়াশোনা করাবে, পড়াশোনা করালে তো আমার বাবার টাকা গুলো লাগতেছে না, এদিক থেকে একটু সেফ হইতাছে, আর আমি আমার লোককে বুঝতে পারতাছি বিয়ে তো কোনো না কোনো একদিন হবে।
আপনার ফুফাতো ভাই যে খোঁজ খবর নিয়ে আসলো বিয়ে দেওয়া যাবে না, অসুবিধা কি ছিল?
ছেলে সমস্যা বলতে যে ছেলে আসলে এই দেশে একটা ভালো না, বাপার টাইপের ও মিথ্যা কথা বলে এই সব আর কি, যেগুলো বলার বলছে। আমার বাবা এতগুলো বলে নাই, বলছে এখন বিয়ে দেওয়া যাবে না, কি জানি একটা বলছে আগে কি জানি সমস্যা ছিল। তো যাক, পরে আমিও তখন তো ছেলের কথাতে আমিও একটু মোটামুটি করলাম, আর এই বিষয়গুলো চিন্তা করলাম, বাবার টাকাটা লাগতেছে না, আমি প্রতিষ্ঠিত হইতেছি, আমি দেখবো আমার পরিবারকে দেখবো, ও তো আছি আমার পাশে, ও তো আমার বলতেছে না যে আমার কথা রাখবে না, লাগলে ভালোই, সমস্যা কি খারাপ কি। তখন বাবাকে আমি বললাম যে ঠিক আছে, তো বিয়ে হলো, আমার ফুফাতো বোনের বাড়ি থেকে বিয়ে হলো, ওখানে ছোটখাটো একটা অ্যারেঞ্জ হলো। তারপর প্রথম দিনও আমাকে কেমন একটা গাড়িতে উঠেছে, একটা টমটম গাড়ি কেমন জানি, একটা টেম্পো যাকে বলে, ওইটা দেখে আমার ভালো লাগে না।
বিয়ে কি ফ্যামিলি
আয়োজন করে হয়েছে? আমার ফুফাতো বোনের বাড়ি থেকে ওখান থেকে উঠে দিচ্ছে, আমাদের বাড়িতে হয়নি, তাড়াহুড়ার মধ্যে আর কি। আমার ফুফাতো বোন ছিল যে বিয়েতে কি দিবা তুমি, বলে পা থেকে মাথা পর্যন্ত একবারে সোনার গয়না দিয়ে সাজিয়ে নেবো, কি চাই আপনার? আমাকেও বলতো যে কি কেমন অলংকার দরকার তোমার, কি চাই তোমার, এইগুলো দিবে। পরে বিয়ের দিন ও আনছে যে গয়নাগুলো, সবাই বলতেছে এইগুলা তো পুরোনো পুরোনো লাগতেছে, এইগুলা বিষয় নিয়ে কেউ ঘাটে নেই বা আমিও খেয়াল করিনি। তো বিয়ের সময় যে গাড়িটাতে নিয়ে গেলো ওই গাড়িটা আমার পছন্দ হয়নি, টেম্পো গাড়ি, ওই যে টমটম গাড়ি কেমন জানি একটা, তারপর যখন শ্বশুর বাড়িতে গেলাম, রাত্র ছিল তো, তখন একটা ছোট ঘর দেখলাম, যে ঘরটা আমাদের মতই ছিল বা তার থেকে ছোট মনে হলো, এত বড় কথা বলছি, এত বিশাল। যখন ফোনে কথা বলতো তখন মনে হতো কি যে ও বলতো যে আমি যে জায়গাটা থেকে এটার আয়তন এত বড় বা আমার কারখানাটা বিশাল বড়, আমার জায়গা মানে ওর বলতো, আমি বলতাম ওর জায়গা ওর বাড়ি, তা আমি ভাবতাম কি ওর নিজের বাড়ি। আমার ফুফাতো বোনেরা তো বলছে যে বিশালটা মনে করছি সেটা তো বেশ প্রতিষ্ঠিত। তো বললাম যে এত বড় লোক বাড়ি ঘরটা এমন বাড়িতে থাকে না, এই জন্য হয়তো ছোট ঘর। পরে জিজ্ঞেস করলাম, বলছে যে বাড়ি করছিলাম, বাড়ি তো আমার বোনে নিয়ে গেছি ঘরটা, আমরা বাড়িতে থাকি না, শুধু শুধু ঘর করার কি দরকার, ঢাকাই তো থাকবো, ঢাকা বাড়ি। তারপর যখন ওদের বাড়িতে গেলাম আবার, তখন আমার শাশুড়ি বলতেছে যে গয়নাগুলো দাও তুমি তো হারিয়ে ফেলবা, এগুলো তুলে রাখি। এই যে নিলো, পরে বুঝলাম যে এগুলো আমার মামি শাশুড়ি ছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটাতেই আমার খুব খারাপ লাগলো যে আমাকে এত ভালোবাসে, এই কি করবে, আমার ফ্যামিলিকে দেখবে, পড়াশোনা করাবে, আর এমন করলো, একটু তো খারাপ লাগতে পারে। তারপরে বলি নাই, বলছে যে সময় পাই নাই তো কিনতে পারি নাই, এটা বলছে।
পরে কি স্বীকার করলো যে মামি শাশুড়ি ছিল?
হ্যাঁ 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 হ্যাঁ, স্বীকার করছে। তারপরে আমি এই বিষয়টা নিয়ে, এগুলো নিয়ে কিন্তু ঝামেলা হয় গ্রাম অঞ্চলে, আমি আমার বাবাকে কিছু বলি না, আমার ফুফাতো বোন কাউকে বলি নাই। তারপর কি করলো, বিয়ের পর আমি ওর সাথে ঢাকায় আসলাম। ঢাকায় আসার পর আমি মনে মনে ভাবতাম কি যে টিভিতে যেমন বাড়ি ঘর দেখায়, ওইখানে মনে করে এরকম বাড়িতে থাকে আর কি। তো তারপর যখন আমাকে নিয়ে যে বাড়িতে উঠলো, এটা তিনতলা চারতলায় কাঠের পাতাতন ছিল, খাড়া একটা সিঁড়ি, যেটা দিয়ে উঠতে আমার ভয় লাগতো, যে সিঁড়িটা ওইটা দিয়ে কি নিচে তাকাইলে মনে হয় যে আমি পড়ে যেতেছি, আমি তাকাইতে পারতাম না নিচ থেকে, পাড়া দিলে মনে হতো নিচে ভেঙে পড়তেছে। তো কষ্ট পাইলাম খুব মনে মনে, যে কাঁটাতনের উপর আমি থাকতেছি, পাড়া দিলে মনে হইতেছে কাঁটা নড়তেছে ফাঁকা, যে নিচে পড়ে যাওয়ার মতো। তো ওকে একটু বললে, বলে কি ঠিক আছে ভালো ফ্ল্যাটে নিয়ে উঠবো তোমায়, এই সান্ত্বনা দিল। তো মনে হচ্ছে বিয়ের এক মাসের মধ্যেও আমার কোনো ই হয় না, ওর কথাটা আমার একটু একটু ভালোই লাগতো আর কি। তা মন খারাপ হতো যে কিভাবে রাখতেছে আমার, ও যেভাবে কথা বলছে এটার সাথে সম্পূর্ণ বেমানান কোনো মিলই নাই। মন খারাপ থাকতো সবসময়, বাড়িতে আসার জন্য কাঁদতাম আমি, বাবার কথা খুব মনে পড়তো, বাবা যখন উঠাই দিচ্ছিল তখন হাও মুখ করে কাঁদতেছিল, আমার মনে হলেই খুব কষ্ট হতো যে বাবার জন্যে, ছোট বোন গুলো আমার এত আদরের। আমি যখন, আমার মনে আছে যে বিয়ের পর যখন বেড়াতে গেলাম, তখন আসার সময় নদী ছিল, নদীর ওই পারে আমি যখন পার হয়ে চলে আসি আর কি শ্বশুর বাড়িতে, ওরা এই পার থেকে চিৎকার করে কাঁদতেছিল, যেটা ওই পার পর্যন্ত শোনা গেছিল। তো কেমন হাতটা চিং এটা, যে ওরা আমাকে মিস করতো বা আমি এত ভালোবাসতাম, স্বাভাবিকই মন খারাপ থাকতো। বাড়িতে আসতে চাইলে বলতো বিয়ে হয়ে গেছে, এখন বাড়িতে যাওয়ার দরকার নাই, বাড়িতে কেন যাবো। এত পরে বললাম যে বাড়ির জন্য মন খারাপ থাকে, আমি তো পড়াশোনা জানি, ওখানে তোমার পরীক্ষা দিতে হবে, পড়াশোনা কি দরকার, ফার্স্টে ফার্স্টে নাই করলে তারপর বলতো যে পড়াশোনা করা লাগবে না, পরে বিয়ের পর
আগে তো বলছিল যে আপনাকে
পড়াশোনা করাবে, তাও বিয়ের পর পড়াশোনা, হ্যাঁ কি বলো তুমি পড়াশোনা করবো না, মানে ওইটাই তোমার জীবন।
তখন তো আপনি ম্যাট্রিক পাস করছেন তাই না?
হ্যাঁ হ্যাঁ, কলেজের ফার্স্ট ইয়ার রানিং, সেকেন্ড ইয়ারে উদ্বর্ণী। তখন একটু তো মনে মনে ডাউট হলো যে আমাকে ঠকানো বা প্রথম থেকে উল্টা পাল্টা ওর কথার সাথে কোনো মিল নেই, পড়াশোনা তো আমি ছাড়বো না। তো যখন বাড়িতে আসতাম ও কি করতো, ফোন দিয়ে বারবার শুধু ফোন দিত, ফোন দিলে অনেক সময় বাড়িতে থাকি নেটের প্রবলেম হতে পারে, বলতো হ্যাঁ ফোন বন্ধ কেন, তুই কার সাথে কথা বলিস, কারোর সাথে অ্যাফেয়ার আছে, এই এরকম
মানে এই যে শুরু হলো না।
হ্যাঁ হ্যাঁ শুরু হলো,
এই যে শুরু হলো একটা অশান্তির। এখানে প্রিয় শ্রোতা খেয়াল করুন যে ওর বিয়ে দেওয়া হলো, ওই ছেলে ওকে পা থেকে মাথা পর্যন্ত পুরো সোনার গহনা দিবে, এবং যেগুলো দিল ফাইনালি দেয় নাই, পা থেকে মাথা পর্যন্ত যেগুলো দিল সেগুলো মামী শাশুড়ির ছিল, পরে বোঝা গেল। এবং তারপরে অনেক ধনী এরকম বলা হলেও কিন্তু অবস্থা সেরকম ছিল না। লাস্ট অফ অল যেটা ওর সবচেয়ে মানে আপন এবং ভালোবাসার যে জিনিসটা, সেটা হচ্ছে পড়াশোনা, সেটা ওকে করানো হবে বিয়ের পরে, এই প্রতিশ্রুতি দেওয়া হলেও সেখানে কিন্তু একটা বাধার সৃষ্টি হলো। অ্যান্ড দেন যে ব্যাপারটা, সেটার প্রতি একটা সন্দেহ সৃষ্টি হলো। আমি যেটা বলেছিলাম যে লাইফের অনেকগুলো ডাইমেনশন, আজকে গল্পের ডাইমেনশনও এখান থেকে শুরু হবে, এবং সেটা কিন্তু শুরু হয়ে গেছে, এবং আগের ব্যাপারগুলোর সাথে এটা একটা ইন্টার রিলেশনও ছিল। তখন আপনার ফোনের নেটওয়ার্কের কারণে ঝামেলা হতো এবং আপনাকে সন্দেহ করতে যে কথা বলছেন, এই ব্যাপারগুলো কিন্তু একটা সংসারের সবচেয়ে মানে অশুভ দিক, এগুলোর কারণে একটা সংসারের যাবতীয় ক্ষতি হওয়ার হয়, সেই ব্যাপারটাই শুরু হলো আপনার সাথে।
বাড়িতে অনেক সময় ফোন দিলে নেটের প্রবলেম, বিজি কিংবা বন্ধ এরকম দেখাতো, আমি বলতাম যে হয়তো নেটওয়ার্কের কারণে এরকম বিজি থাকে, বলে না তুই কারোর সাথে কথা বলছিলিস বা বন্ধ থাকলে তুই ইচ্ছা করে আমার সাথে কথা বলতে চাস না, এরকম ভাবে ও আমার সাথে ঝগড়া করতে চাইতো। আমি ওকে বোঝাতে চেষ্টা করতাম যে এটা হয়তো নেটের প্রবলেম, কিন্তু বুঝতোই না, ওটা আমাকে বলতো যে তুমি তো কথা বলতেছিস। তো যাক, এভাবে আস্তে আস্তে যখন বাড়িতে আসতাম, তো আমার পরীক্ষা দিব আমি প্রিপারেশন নিতেছি, বাড়িতে আসতে হয়, তো যখন কলেজে যেতাম আসতাম, তো ক্লাসে থাকলে ও ফোন দিলে তো আমি ফোন ধরতাম না, তখন বলতো যে তুই কার সাথে আড্ডা দিতেছিলি, হয়তো কলেজে গিয়ে কারোর সাথে মনে হয় টাইম পাস করতেছিলি, এই জন্য আমার ফোন ধরার সময় হয়নি, এরকম ভাবে বলতো। আমি বাবাকে কিছু বলতাম না, কারণ আমার কথা হলো বাবা এমনিতেই কষ্ট পাইতেছে, আর আমি বাড়তি আমার কথা বললে আমার বাবা আরো কষ্ট পাবে, আমি বাবাকে বলবো না।
বিয়ের কতদিন পরে ঘটনাটা?
এই দেখা গেল যে এক মাস পরে থেকে শুরু হয়েছে এরকম। আমি ফার্স্টে ওর সাথে কোনো খারাপ ব্যবহার করতাম না, আমি বোঝাতে চেষ্টা করতাম যে আমার মনে হতো কি যে আমি ওর সাথে চলতে চলতে ও আমাকে বুঝতে পারবে আমি কেমন, ও হয়তো ফার্স্টে সন্দেহ করতেছে, ওটার আমি যখন থাকবো তখন ও বুঝতে পারবে যে আসলে ওই রকম না, মাত্র সবে তো কয়েক মাস হলো, আস্তে আস্তে গেলে ও বুঝতে পারবে। কিন্তু দেখলাম যে না, আমি ওকে বোঝাতে চেষ্টা করতাম, ও আমাকে ওটা সন্দেহ হয়ে থাকতো। যখন বাড়িতে আসতাম তো রাস্তা দিয়ে অনেকটা হেঁটে আসতে হতো বাড়িতে 1 কিলোমিটার, তো তখন না একটু আনেজি লাগতো, ফোনে কথা বলে বলে আসাটা একটু কেমন জানি দেখাতো, 2008 ব্যাপার, 8 বিয়ে হয়েছিল আমার, তখন একটু আনেজি লাগতো ব্যাপারটা যে হেঁটে হেঁটে কথা বলাটা কেমন দেখায় লোকজনে দেখলে। আমি ফোন ধরতাম না, তো বলতো যে তুই রাস্তায় নিশ্চয়ই কারোর সাথে ছিলি, এই জন্য তুই আমার ফোন ধরস না। তো ঠিক আছে, আমি কিছু বলতাম না, এভাবে চলতো, আমার বিশ্বাস ছিল যে আমি কেমন ও চলতে চলতে বুঝবে, ও বুঝবে একদিন। পরে আমি পরীক্ষা যখন দিব তখন বাবা কষ্ট পাবে, পরীক্ষা যখন দিব তখন ও আমাকে এত পরিমাণ ডিস্টার্ব করতো যে পরীক্ষার পড়া করবো না আমি, ওকে বোঝাবো না, ওর ফোন রিসিভ করবো, আমার মনে হয় ইচ্ছা করে আমাকে একটু সুযোগ দিবে না যে ওর পরীক্ষা ওকে একটু সুযোগ দিই, তা না। তো আমার রেজাল্টটা এমন হলো যে আমার ফাইনালি পরীক্ষার রেজাল্টটা খারাপই আসলো, এক বিষয়ে প্রসেস। তো তখন তো আমি খুব কান্না করলাম যে ওর কারণে আমার আসলে এরকমটা হয়েছে। আমি পড়াশোনায় মনোযোগী থাকলে আগে তো কখনো ছিল না, যখন এসএসসি তে মানুষের এই প্রবলেমটা হয়, ইন্টারমিডিয়েটে তো এরকমটা হওয়ার কথা না। তো এটা হলো, তখন দেখলাম যে বাবা আমাকে উৎসাহ দিত যে তুই মন খারাপ করিস তুই আবার পরীক্ষা দি, তখন একটা সুযোগ।
বাবাকে কি বুঝতে দেন নাই যে কেন আপনার?
হ্যাঁ হ্যাঁ, না না না, বাবাকে আমি কখনোই বুঝতে দিতাম না, এমনকি আমার কোনো ফিনান্সিয়াল সাইকেলের সাথে আমি শেয়ার করতাম না যে ও আমাকে আসলে এভাবে কষ্ট দিত।
আচ্ছা, এখানে আমি একটু বলি, সেটা হচ্ছে আপনার গল্পের বেশ ধরে আমি বলতে চাই, অনেকেই বিয়ে করে ফেলে পড়াশোনা চলাকালীন সময়, যে ফ্যামিলি হয়তো বিয়ে দিয়ে দেয়, স্বামী হয়তো বলেছে পড়াশোনা করাবে, করায়ও হয়তো অনেক ক্ষেত্রে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম যেটা হয় বেশিরভাগ সময় যে পড়াশোনা কিন্তু আর সুন্দরভাবে আগায় না, হয় না,
আমার তো ইচ্ছা ছিল,
আপনার তো ইচ্ছা ছিল, এবং যাদের ক্ষেত্রে ঘটনা ঘটে তাদেরও ইচ্ছা থাকে এবং তারাও কিন্তু সেই ভালো হবে বলেই, পড়াশোনা করতে পারবে বলেই কিন্তু বিয়েটা করে ফেলে যে বিয়ের পরে আমার স্বামী পড়াশোনা করাবে, কিন্তু ফাইনালে কিন্তু আর আসলে হ্যাঁ যে কোনো কারণে সংসারের অশান্তি হতে পারে, সংসার সামলানোর একটা প্রেশার হতে পারে। আপনি শ্বশুর বাড়ি গেলেন, তার মানে আপনার শ্বশুর যে বা শাশুড়ি ওখানে আপনি আদরে থাকবেন, হয়তো বা ব্যতিক্রমও হয় অশান্তিও হয়, তো সবকিছু মিলাই যে আপনি খুব সুন্দরভাবে আপনার পড়াশোনা চালাতে পারবেন এটা কিন্তু গ্যারান্টিড না।
তো তারপরে ফাইনাল রেজাল্ট খারাপ আসলে বাবা উৎসাহ দিল যে তুই ই করবি, আবার পরীক্ষা দিবি, মন খারাপ করিস না। তো এর মধ্যে আমি বুঝতে পারলাম যে আমি প্রেগনেন্ট। তখন ও আসলে শুরু থেকে চাইতো কি যে আমি আসলে কোনো ফ্যামিলি প্ল্যানিং না করি, ওর কথা হলো যে বিয়ে হয়েছে এখন সংসার করবো, বাচ্চা কাচ্চা হবে আমাদের, ট্রেনিং নিব না আমাদের বাবু হোক। তো আমি কি করতাম যে লুকায় নিজে আর কি যা করার নিজেটা কি করতাম। তো প্রেগনেন্ট তখন তো আমার বুঝতে পারলাম যে আমি প্রেগনেন্ট, তো ধীরে ধীরে ওর সাথেই ঢাকায় থাকি। তো যখন বাবু হওয়ার সময় আমি ওদের বাড়িতে চলে যাই কিছুদিন থাকি, তখনকার সময়টা আমার আসলে আমি অনেক কষ্ট করি, আমার মানে টাকা পয়সার দিকটাও তেমন দিত না। আমি তো কথা বলবো না, আমার শ্বশুর শাশুড়ি আমার প্রতি একটু কেয়ারফুল ছিলেন, ওনারা তেমন করতো না, আমার তো প্রবলেম ছিল ওই আমার সাথে তেমন করতো। আমার কথা হলো যে বিয়ের পর হাজবেন্ড ওই তো সবচেয়ে কাছের মানুষ, যদি ও বুঝতে না পারে তাহলে ওনারা তো আমাকে বলতেই পারে একটা কথা, আমি ওনাদের কথা কেন মন খারাপ করবো, যে আমার সাথে থাকবে সবসময় আমি যার সাথে থাকবো সে যদি আমাকে না বুঝে। আমার কথা হলো যে ওনারা আমাকে 10 কথা বললে আমি মন খারাপ করবো না, ও তো এক কথা বললে যে আমার বাবা মা মন খারাপ করবো না, আমি তো আসি, এই বিষয়টা কিন্তু শেষ। আর আমার তো বাবা মার প্রতি সম্মান আছে, আমি ওর বাবা মাকেও যথেষ্ট সম্মান করি। আর আমার বিয়ে হওয়ার মনে আছে যে আমার যখন আমাকে বউ দিকে যে টাকাটা দিছিল ওর বাইকে আমি ওই টাকাটা দিয়ে দিই 5 বিঘা গাছ কেনার জন্য, যে আমি এতভাবেই তার ফ্যামিলিকে আমি মেনে নিচ্ছিলাম যে আমার ফ্যামিলিকে যেভাবে ভালোবাসি সেম ওই ফ্যামিলিতেও আমি ভালোবাসবো, বা ওরা যাতে আমাকে কোনো মানে আমার খারাপ দিকে না বলতে পারে, কারণ ওরকম শিক্ষাই আমি পাইনি। আমার কথা হলো সম্মান শ্রদ্ধা বোঝাতে ওরা বুঝতে পারে যে আমার বাবা আমাকে কি শিক্ষাটা দিচ্ছে ওইটা আমি প্রতি ক্ষেত্রে ওইটা আমি প্রকাশ করবো, না তো বাবার দুর্নামটা যাতে না হয়। আর আমি একবারও মাথায় নিতাম না যে ওইখান থেকে চলে আসবো, এসে ও আমাকে এত কথা বললেও আমি একবারের জন্য মাথায় নিয়ে যে আমি ওকে ছেড়ে চলে আসবো। আমার কথা হলো যে বিয়ে হয়েছে, একবার একটা মেয়ে গেলে আমার বাবার উপর পড়বে যে ও মেয়ে চলে আসছে, এত ভালো বিয়ে দিছে, ভালো স্টুডেন্ট ছিলাম, কেমন না একটু লাইফটা। হ্যাঁ হ্যাঁ ভাবতাম, আর আমি চাইতাম না যে কোনো ঘরোয়া ব্যাপার, আমি ভাবতাম যে একদিন একদিন ঠিক হয়ে যাবে। তো যাক, বাবু হওয়ার সময় ওদের বাড়িতে ছিলাম, ও টাকা পয়সা কম দিত, বিদায় একটু কষ্ট হয়েছে। তখন আমার বাবুটা হওয়ার সময় ওদের তখন তো চেকআপ টেকআপ কোনো কিছু হয় নাই, তো ফার্স্ট বেবিটা তখন আমার মারা যায়। হ্যাঁ, ওটা মেয়ে বাবু ছিল, ফার্স্ট বেবিটা তখন মারা যায়,
মানে বেবিটা কি
হওয়ার সময় মারা যায়। তারপর কিছুদিন যাওয়ার পর সুস্থ হয়ে তারপর আমি আবার ঢাকায় চলে আসি।
বাবুটা যে হওয়ার সময় মারা গেল, আপনার শরীরে মানে ওটা কি প্রিমেচিউর বেবি ছিল?
বাচ্চাটা আসলে এমন ছিল যে বাচ্চাটা আসলে সিজারের উপযোগী ছিল, ওটা চেকআপ করানো হয় না এভাবে, ওটার প্রতি মানে ই করি নাই, মানে
ট্রিটমেন্ট করেন নাই,
না না চেকআপ বলতে কোনো সময় আলট্রা এই সে কোনো কোনো চেকআপই হয় নাই। ওরা নিয়ে গেছিল একটা গ্রামের সামান্য একটা ইয়েতে আর কি, মিশন বলে ওটাকে, সামান্য একটু চেকআপ হয়েছে।
মানে পুরো আপনার প্রেগন্যান্সি টাইমে আপনাকে সেরকম কোনো চিকিৎসা দেওয়া হয়
না? না 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 ওরকম ই করে না,
বা একটু যে মানে ভালো খাবার খাওয়ানো
তখন ওটাও ছিল না, ওর মার কাছে টাকা ছিল না, ও দিত না। আর ও যে ইনকাম করতো ওকে যদি বলতাম আমার কেমন লাগতো, যে একটা আছে না যে সংসারে আমার এত টাকা আয় হয়েছে, এই টাকাটা তোমার কাছে রাখবো, আমরা একটু কিছু করবো, ও কোনো সময় বলতো না। আর ওকে জিজ্ঞেস করলে বলতো আছে আমার টাকা আছে, ব্যাংকে আছে। ওইটা একটা কারখানা ছিল, প্লাস্টিক কারখানা, ওইটা কন্টেইনারটা এরকম বানাইতো আর কি, এগুলা অনেক সময় নকল হইতো বা এই সেই।
আচ্ছা যাই হোক, আপনার বাচ্চাটা মারা গেল, এটা হচ্ছে কি আপনাদের মানে যত্নের অভাবে?
আমি তো খুব রিস্কে ছিলাম তখন, আমিও একটা খারাপ অবস্থানে ছিলাম।
আমরা একটা ছোট বিরতি নিচ্ছি এবং এরপরে ফিরে এসে বাকি গল্পগুলো আমরা শুনবো। তো কেউ কোথাও যাবেন না, আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার, দ্য বেটার। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
স্বাগত জানাচ্ছি সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, সেতু আছি এবং গল্পের এমন একটা জায়গায় আমরা আছি যেখানে আমি আসলে কোনো কথাই বলতে চাই না। আপনি শুরু করুন। আপনার মানসিক অবস্থাটা নিশ্চয়ই খুব খারাপ ছিল যে আপনার একটা বেবি হলো, সে বেবিটা মারা গেল।
হ্যাঁ, মানে তখন তো আমার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল,
খারাপ মানসিক অবস্থা সেটাও অবশ্যই খারাপ।
সব দিক থেকে আমি মোটামুটি খুব একটা টেনশনে ছিলাম। তবে মাঝখানে বলি যে আমার যে এটা এটার মধ্যে আমার বাবার অবস্থানটা, আমার যে ছোট বোনটা ছিল ওকে আবার ঢাকায় পাঠাইছে ও সোয়েটারের কাজ শিখে, ও 3-4 মাস কাজ শিখার পর কিছু টাকা দেয় আর বাবার এটা দিয়ে সংসার চলছে। তারপর যখন আমি বাড়িতে থাকতাম ও আমি দেখা যেত যে আমি 2-3 মাস এরকম থাকতাম, হয়তো ক্লাসের জন্য কলেজে ক্লাস করতে হতো, তো যাই পারতো দিত 1500-2000, কোনো মাসে 500 দিত না এরকম। তো এইগুলো বলে বেড়াতো যে ও আমাদের ফ্যামিলিকে চালায়, অনেক টাকা দেয়, তো মাঝে মধ্যে আজকে বাজার টাজার করতো এই যাচ্ছে এতটুকু। তো সবাই ভাবতো কি যে জামাই তো সংসার চালাইতেছে, কি ভালো জামাই, সবার মুখে কি প্রশংসা। অথচ এগুলো কিন্তু ওই নিজে নিজে বলে বেড়াতো। আর কি করতো যে আমি কি করতেছি এর কাছে ফোন দিত, ওর কাছে ফোন দিত। তখন একটা সবার মনে হয়েছিল যে আমার হাজব্যান্ড আমাকে ফোন না দিয়ে অন্যের কাছে জানতে চাইছে ব্যাপারটা কি, ও মনে উল্টাপাল্টা চলাফেরা করতেছে এই কারণে এরকম হইতেছে। এরকম ধারণা হয়তো তিনজনকে ফোন দিলে একজনের মনে তো এটা আসতেই পারে, এই সুযোগটা কাজে লাগাইতো। মানে একজন ছিল আমাদের পাশের বাড়ি, ওর নাম ছিল, ও কি করতো ওই সুযোগটা কাজে লাগাতো। যখন ওকে ফোন দিত তখন বলতো হ্যাঁ ও তো এখনো আসে নাই, মানে একটা মিথ্যা কথা বলতো আর কি। আমার প্রতিবেশী, আমার লগের বাড়ির প্রতিবেশী, ওকে আমি এতটাই বিশ্বাস করতাম, ও আমার কষ্টটা সত্ত্বেও ওকে শেয়ার করতাম যে আমার হাজবেন্ড দেখো, মানে আমার যেহেতু বড় ভাই না, যে প্রতিবেশী তো আমার হেল্পে আসতেই পারে, মানে শেয়ার করতাম, ও মিষ্টি মিষ্টি কথা বলো, ও ভালো ছিল তখন আমার সাথে। কিন্তু আমি বুঝতাম না যে ও আমার এই দুর্বলতাটা বা যে আমার ব্যাপারে রং ইনফরমেশন দিতেছে বা ও কিছু বললে এগুলো আমাকে ভুল বুঝাইতেছে যে
আসলে
এরকম
ঘটে কিন্তু সবার লাইফে, সবার লাইফে না, অনেকেই শিকার হয়। যারা আসলে স্বামী স্ত্রী, সেই স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া বিশ্বাসটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এখন সেখানে এই যে আপনার সাথে যেটা ঘটছে, আপনাকে খোঁজ না নিয়ে, আপনার ফ্যামিলিতে আপনার ব্যাপারে খোঁজ না নিয়ে বাইরের মানুষের কাছে নিল। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে যে বাইরের মানুষটা, মানুষ কিন্তু সবসময় যে সবার ভালো চায় তা না, কিন্তু সব ক্ষেত্রেই সবাইকে, মানে আপনার খুব নিতান্ত ব্যক্তিগত ব্যাপারে, আপনার স্ত্রীর ব্যাপারে বা আপনার প্রেমিকার ব্যাপারে আপনি অন্য একজনের সহায়তা নিবেন, ইটস নট মানে ফেয়ার থিং, এটা মোটেও কোন ঠিক কাজ না। এখানে মানে আপনি আপনার ন্যারোময় মানসিকতা পরিচয় দিবেন। এগুলো আশেপাশে ঘটে, যারা শুনছেন তাদের মধ্যে ঘটেছে কিনা জানি না, অনেক মানুষ শোনেন, কারোর লাইফে কিছু হয়তো ঘটে যেতেও পারে এরকম। সবার লাইফে পার্সোনালি কিছু না কিছু ঘটে যে আমাদের গল্পের সাথে মেলে, যে কারণে বলছি। তো এই জায়গাটাতে একটু বের হইতে হবে আমাদেরকে, যে খুব ব্যক্তিগত ব্যাপারে বা প্রেমিকা বউয়ের ব্যাপারে কারোর কোনো ইনফরমেশনের উপর ডিপেন্ড করেন না, যা বলা নিজেদের মধ্যে শেয়ার করেন। খোলামেলা আলোচনায় কিন্তু অনেক ঝামেলায় পরিষ্কার হয়, এতে করে অশান্তি দূর হয়ে শান্তি আসে। That's it. জি, আপনি যেটা বলছিলেন যে এগুলোর পিছনে কারণ আছে, এখন দেখি কি সেই কারণটা।
তো আমি ওর সাথে শেয়ার করতাম, আমাদের বাড়িতে আসলে কোনো কিছু ওকে বলতাম। তো তারপর যখন আমি দ্বিতীয়বার ইন্টারমিডিয়েট দিলাম তখন তো রেজাল্ট ভালোই আসলো, 2010 এটা।
আচ্ছা,
তারপর আমি কলেজে ইয়েতে ভর্তি হব, তখন ও বলতেছে যে পড়াশোনা এখন আর লাগবে না।
এত খরচ কি দিত না,
খরচ হ্যাঁ টুকটাক দিত আর কি, ওই আমার জোরের উপর আর কি,
ওই যে 500
হ্যাঁ যাই দিত ওইটাই। তো তারপর দেখা গেল যে তখন ও একবারে আপত্তি, আর ভর্তি হওয়াই যাবে না, যদি ভর্তি হস তাহলে তুই আমার এখান থেকে চলে যাবি, আমার এখানে থাকতে পারবে না, আমার ঘর করতে পারবে না, আমাকে ছেড়ে চলে যাবে। তখন আমি রাগ করে বলতাম যে ঠিক আছে আমি চলে যাব তোমাকে ছেড়ে, কিন্তু পড়া ছাড়বো না। আগে আমার তো ওই জিনিসটা বলছিলাম, তো আমাকে এতদিন হয়ে গেল, 2008 বিয়ে হয়েছে, 9-10 দুই বছর মোটামুটি চলে গেছে, এখনো কেন বোঝে না আমাকে। তা ও আমাকে কেমন বিশ্বাস করে, আমি তো ওকে খুব বিশ্বাস করি, একবারের জন্য কোনো সন্দেহ করি না, বা ও যা বলতেছে ওর কথাই আমি বিশ্বাস করতেছি। তো তখন ও বললো, তো তখন বললো যে আমার কাছে টাকা নাই। তখন আমার বাবাকে ফোন দিলাম যে বাবা আমি তো ভার্সিটিতে ভর্তি হবো, এখানকার একটা ইয়াতে কলেজে, ওইটা ওইখানে আমি এডমিশনের জন্য আবেদন করলাম আর কি, পরীক্ষা দিলাম আর কি, ভর্তি পরীক্ষা যেটাতে ভালো আসলো, স্যারেরা বলতেছে তোমার ভর্তির পরীক্ষা রেজাল্ট ভালো হয়েছে। পরে ও এগুলো নিয়ে ই করতেছে, তো টাকা নাই, ভর্তি করাবে না। বাবাকে ফোন দিলাম, বাবা 3000 টাকা ধানা করে আমার জন্য পাঠাইছি। ও বুঝতে পারছে যে টাকাটা আছে আমার কাছে, ও আমাকে বললো যে ঠিক আছে তুমি দাও আমার একটা কাজে লাগাই, তারপর তোমাকে দিয়ে দিবো তুমি ভর্তি হবা। তো আমি বললাম যে ঠিক আছে ও তো দিবেই, তার 3000 টাকা দিছি। ও কি জানি পাউডার কি জানি আনলো, বলতেছে যে না ওইটা আমার লস হয়েছে, এখন আমি দিতে পারবো না, টাকা নাই, লস করে ফেলছি। তখন আমি খুব খেপে গেলাম, অনেক রাগ হয়েছে আমার, যে আগে তুমি এইভাবে বলে নিছো এখন আমার টাকা লাগবেই। রাগারাগি শুরু করে এক পর্যায়ে ও আমার গায়ে হাত তুললো, আমাকে অনেক মারতো। তো আমার মনে আছে যে তখন এতটাই মারছিল যে আমি মানে অজ্ঞান হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য, আমার মনে নেই কিছু, যে আমি কোথায় ছিলাম তখন খেয়াল করতে পারতেছি না। পরে লোক জড়ো হয়ে যেত, যখন আমাকে মারতো না ছেলে ছেলেতে মানুষ আসতো, যখন দেখতো আমার খুব খারাপ লাগতো যে এটা তো ঘরোয়া ব্যাপার, কেন এমন হচ্ছে আমার সাথে, আমি তো এমন জীবন চাই না যে আমাকে নিয়ে কেউ দেখবে মজা করবে। আমার মধ্যে এমন একটা ভালো ইচ্ছা ছিল, আর আমি কোথা থেকে কোথায় আসতেছি, না পারতেছি বাবাকে বলতে, না পারতেছি কাউকে বলতে, আর আমি বাড়িতে কাউকে বলতাম না, যে এলাকাতে গিয়ে বললে তো আমার নিজেরই দুর্নাম, যে আমার হাজবেন্ড এর কথা আমি কিভাবে খারাপ বলবো, বা আমার শ্বশুর শাশুড়ি, আমি সবার কথাই ভালো বলতাম। যে কোনো সময় কেউ জিজ্ঞেস করলে হ্যাঁ ওরা আমাকে খুব আদর করে, ও আমার খুব কথা শোনে, যে পড়াশোনা করাইতেছে, ও তো দেখতে করতেছি মানুষে, কিন্তু আসলে যে ভিতরে কি হচ্ছে এগুলো আমি বলতাম না, ভাবতাম কি যে ঠিক হয়ে যাবে এমনিতেই, মানে ভাগ্যের উপর অনেকটা ছেড়ে দিতাম যে ঠিক হবে, এরকম একটা বিশ্বাস ছিল। খারাপ লাগতো নিজের কাছে যে এগুলো বলা যায় না, এটা আবার খুব ভালোই বুঝতাম যে এগুলো বলা যায় না, এগুলো খারাপ ব্যাপার। তারপর যখন আমি ভর্তি হলাম, জোর করেই আমাকে ভর্তির টাকা নিলাম, তো ভর্তি দিতে গেলাম, তখন দেখলাম যে ডেট অফ হয়ে গেছে, ভর্তি নিবে না। তখন তো আরো আমি খুব কান্না করলাম, এখন ভাবলাম যে যাবে, তার একটু সুযোগ পেলাম তাও আবার এখন ভর্তি হতে পারবো না। তারপর পাশাপাশি তো একটা কলেজে খোঁজ নিলাম যে এখানে ভর্তি হওয়া যায় কিনা, পরে ওই কলেজ থেকে আবার ডাকছে যে ভর্তি নিবি। তো ভর্তি হলাম, স্যারে বললো কোন সাবজেক্ট নিয়ে পড়বা তোমার ইচ্ছা, পরে আমি সমাজকর্ম নিলাম, ওখানে তো ভর্তি হলে তো টাকার ব্যাপার স্যাপার আছে কিছু, ও কি করতো যাওয়া আসা খরচ দিত না, অনেকটা দূর থেকে আমি হেঁটে আসতাম, রোদের মধ্যে একটা ছাতাও ছিল না আমার, অনেক রোদে হাঁটতাম, মানে হেঁটে আসতাম, আর অনেক কষ্ট হতো। তারপরে একদিন মনে আসছে আমার যে কলেজের এই যে আইডি কার্ডের জন্য ই লাগবে আর কি, টাকা দিতে হবে, ওই দিনই লাগবে বলতেছে আজকে দিতে হবে, কত টাকা জানি, আর এটা কিসের জন্য 300 টাকা জমা দেওয়া লাগে। ওকে আমি এতবার ফোন দিতেছি বলে যে আমার কাছে টাকা নেই, আমি দিতে পারবো না, বা শেষ, এখন আমি কার কাছ থেকে টাকা নিব, আজকে এই দিনই দিতে হবে। পরে আমি কি করলাম, পাশে একটা দোকান ছিল ওইখানে আমার ফোনটা রাখি, যে ভাই আপনি আমার ফোনটা রাখেন, আমাকে 300 টাকা দেন, এখানে আমার দুটো সিম আছে, ফোনটা 300 টাকা দেন, না নিতে পারলে ওইটা আপনার, আর নিয়ে গেলে দিয়ে দিবেন। পরে 200 না 300 টাকা দিলো, ওইটা দিয়ে আমি ওই দিন আইডি কার্ডের জন্য টাকা জমা দিলাম আর কি। পরে অবশ্য ওকে ফোন করতে করতে অবশ্য লাস্টে আসে, টাকা দিয়ে ফোনটা ছাড়িয়ে নি। তো এবার ভর্তি হলাম সংগ্রাম করে, সংগ্রাম করে ভর্তি হওয়ার পর দেখা যেত যে তখন আমার বাড়ির অবস্থাটা হলো কি, ওই যে বোনের চালাইতেছে ওইভাবেই, এর মধ্যে তো আমার বাবার এতগুলো ফ্যামিলি চালাইতে গিয়ে টুকটাক একটু ধার দেনা হয়ে যায় আর কি। দেখা গেলো কিছুদিন পর আমার বোনটা চাকরি করার পর এক বছর পরে ও একটা চয়েস করে বিয়ে করে ফেলে, পছন্দ করে ওর বিয়ে হয়ে যায়। তখন তো আর আমার
ছোট যেটা
পরে যে আমার ছোট পরে 3 নাম্বারটা আর কি, ওকে কাজে দেওয়া হয় যে গার্মেন্টসে ও কাজ শিখবে, যে ও এইটে পড়ে। তখন মনে আছে যে একটু কষ্ট, যে ও পড়াশোনার জন্য মানে ফির জন্য এইটের ফর্ম ফিল আপের টাকাটা রেজিস্ট্রেশন করতে পারে নাই। পরে তখন ভর্তি হওয়ার পর কিছুদিন যাওয়ার পর তখন আমি আবার দ্বিতীয়বার আবার প্রেগনেন্ট।
এখানে আমরা একটা বিরতি নিচ্ছি এবং তারপরের ঘটনাগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে ফেরত আসি, কেউ কোথাও যাবেন না। আপনার জন্য অনেক ডাইমেনশনাল এবং খুব ইম্পর্টেন্ট কিছু জায়গা এখন অপেক্ষা করছে, তো সাথেই থাকবেন। আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, আর যে সেতু রয়েছে আপনার সাথে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার, দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার, দ্য বেটার।
স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, আর যে সেতু আছি। এখানে আমি বেশি কথা বাড়াচ্ছি না, কারণ গল্পের খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় আছি আমরা, সো প্লিজ আপনি শুরু করুন। আপনি তখন দ্বিতীয়বার প্রেগন্যান্ট।
হ্যাঁ হ্যাঁ, তখন তো কলেজ যাওয়া আসাটা কষ্টই হতো, আমি ওকে বই কেনার জন্য বলেও আমাকে কোনো টাকা টোকা দিত না, তো এইভাবেই ক্লাস করতে থাকতাম বই ছাড়াই অন্যের বই নিয়ে। তখন তো আমার প্রেগনেন্ট বললাম, একটু শারীরিক সমস্যা হতোই, তখন বাবু হওয়ার প্রায় সময় হয়ে গেছে, তখন আমি আমাদের বাড়িতে চলে আসি, ভর্তি হওয়ার কিছুদিন পরে আর কি। তখন জন্ডিস এরকম ধরা পড়ে আমার, আমি খুবই অসুস্থ হয়ে পড়ি, মানে আমার সময় হওয়ার আগে আমার বাবুটা হয় আর কি। তখন আমার মনে হচ্ছে 7 মাস পূর্ণ হয়েছে, 8 মাসই হয়ে গেছে এরকম। তো বাবুটা হওয়ার পর আমি আমার বাবার বাড়িতেই, তখন তো বাচ্চাটা দুর্বল ছিল, অনেক ছোট, তারপর আমার অবস্থা খারাপ, আমার জন্ডিস, শরীর একবার হলুদ হয়ে গেছে, যে দেখে বলা যে মারা যাবে, বাঁচবে না এরকম। বাবা দৌড়াদৌড়ি করে ডাক্তার আনে, ট্রিটমেন্ট হয় মোটামুটি একটু, এমন একটা অবস্থা ছিল যে বাচ্চা হলে তো সাধারণত গরম জিনিস খাইতে হয়, আর এদিকে আমার জন্ডিস ঠান্ডা জিনিস খাইতে হয়, আমি কোনটা খাবো, ঠান্ডা নাকি গরম। তো যার পরে 7 দিনের দিন আমি বড় হসপিটালে ডাক্তার দেখানোর জন্য, আমাকে দেখে বলে আমি শুকিয়ে গেছি, একবারে চোখ মুখ হলুদ হয়ে গেছে, বলে যে ও তো মারা যাবে। তখন একটু মনে মনে ভয় পেতাম যে আসলে মনে হয় বাঁচবো না, তো সবার মুখে মুখে উঠে গেছে এটা, আমার বাচ্চাটার কি হবে। তারপর ডাক্তার দেখালাম, ট্রিটমেন্টে মোটামুটি সুস্থ হলাম, ভালোই বাড়িতে কিছুদিন, ফার্স্ট ইয়ার আর কি, তো ভার্সিটিতে কথা, তখন আর পরীক্ষা দিতে পারিনি, তো বাবুটা যখন হলো তখন কিছুদিন আমার বাড়িতে থাকার পর ওদের বাড়িতে গেলাম, থাকার পর ও বলতেছে যে আচ্ছা এখন তো বাবু হয়েছে, এখন তুই চলে গেলে যাইতে পারিস, এখন তোকে আর কেউ বিয়ে করবে না। এইটা আমার মধ্যে লাগছে কি যে আমি আর এখানে একটা মুহূর্তের জন্য থাকবো না, ওর সাথে আমি আর সংসার করবো না। ও আমাকে এই কথাটা দেখে আমি ওকে নিয়ে বাঁচবো। আমার বাবু হয়েছে ও আমাকে এভাবেই আটকাইতে চাইছিল যে পড়াশোনা করাবে না বাবু হোক ঘরোয়া হোক, যাতে এভাবে আমাকে বন্দি করতে চাইছে। ও আমাকে পাইছে ডাকি, ও আমি খুব বেশি সুযোগ দিচ্ছি কেন, মানে এগুলো কেন ওকে আমি এত সুযোগ দিলাম, মানে নিজের উপরে খুব একটা রাগ হলো যে না আমি আর থাকবো না। বাবা বাড়িতে চলে আসি, ও তখন বাচ্চারা ছোট 7 মাসের, ওখানে বাবার বাড়িতে চলে আসি যে আমি আর ওখানে যাবো না, না করলাম। তখন আমার বাবার বাড়িতে দেখা যেত যে বাবার আর্থিক অবস্থাটাও আরো বেশি ডানা টেনা হয়ে গেছে। ছোট দুইটা বোনের কথা বলছিলাম, ওরা আবার প্রাইমারিতে প্লাস পাইছে। তো বাবা বাড়িতে এসে আমি কি করব, তখন তো আমি সংসারের একটা বোঝা, তো ছোট বাচ্চা ওকে নিয়ে তো কিছু করতে পারবো না। ও আমাকে কি করতো, আমার জন্য চলে আসার জন্য ই করতো যে যেতে হবে, ওর সাথে আসতে হবে। তো আমি আসতে চাইতাম না, ও শুধু বারবার এটাই বলতো যে না যেতে হবে, ও আমাকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে আমি যাবো না, না করছি তো করছি। আমার কথা হলো আমি এতদিন কিছু বলি না, এখন আমি না করছি ওইটাই আমার ফাইনাল, আমি ও যতই ভালো হোক আমি আর ওখানে যাবো না। তখন ও তখন কিন্তু আমাদের বাড়িতে কেউ নাই, আমার বাবা আর আমার 3 নম্বর বোনটা ঢাকা থাকে, বলে তখন আমি আমাদের বাড়িতে থাকবো না, আমার বাবার কাছে থাকবো। ও ওইখানে এসেও কিভাবে খোঁজ নিচ্ছে আমার কত বোন জামাই ওর মাধ্যমে, ওইখানে এসেও ও আমাকে বিরক্ত করতেছে ওর সাথে যাওয়ার জন্য। তখন আমি কি করলাম, ওইখান থেকে পালিয়ে আমি মন চাইলে বিরক্ত মন আমি যেদিকে মন চাই এদিকে চলে যাবো, ডিভোর্স না হওয়া পর্যন্ত। ও তোমাকে দিবে না, ও তোমাকে এভাবেই কষ্ট দিবে। আমি কোথায় গিয়ে কিভাবে, টাকা পয়সাও তো লাগে শুনছি, একটা ভাই ছিল উনি আমাদের একটু দেখতো নিজের ভাইয়ের মতোই, ওকে শেয়ার করলে বলতো যে কোনো সমস্যা হলে আমাকে জানাস। বাস তখন আমার ছেলেটাকে কুলে নিয়ে একটা ব্যাগ নিয়ে আমি রাস্তায় বেরিয়ে পড়লাম। ও এর মাঝখানে বলি যে আমার তো ভার্সিটির পড়া হলো না, 2 বছর চলে গেছে, তখন আমি ওপেনে আবার ডিগ্রিতে ভর্তি হলাম। তো ওইখানে একটা ফ্রেন্ডের সাথে পরিচয় হয়, ওইখান থেকে বেরিয়ে পড়ে আমি কি করলাম, ওই ফ্রেন্ডকে ফোন দিলাম যে আমি তো বাবার সাথে বের হয়ে গেছি, আমার দুই যেদিকে মন চাই ওইদিকে আমি চলে যাবো না, একটু মারা যাবো, আমি আর ওর কাছে যাবো না। পরে ও একটা ঠিকানা দিল, গিয়ে একদিন থাকার পর যে পরের ও তোমার আপন কেউ না, ওইখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আসার পর নামে একটা ছেলে আছে, ওর সাথে মাঝে মাঝে কথা হতো, তো ওকে ফোন দিলাম যে আমি তো এই বিপদে আসছি আর কি। ওর বাবা মোটামুটি ভালো মানুষ, তো ওর ভাইটা তো বললো যে ওইখানে তুমি যাও, ওইখানে একদিন থাকো, তারপর দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। তো ওইখানে গিয়ে থাকলাম, ওইখানেও একটা নিজের প্রতি মানে একটা বোঝা মনে হইতেছে যে এখানে ও কি করবে ওনারা আমার জন্য, আমার বাচ্চা আছে সাথে। তখন আমি উত্তর নর্থ টাওয়ার ওইটার সামনে আমি একটা ব্যাগের মধ্যে ওকে নিয়ে বসে আছি, কোথায় যাব। তো একটা মহিলা গাড়ি করে আসতেছে কালে, তো আমাকে দেখে বললো যে কি করবা তুমি, তখন রাত হয়ে গেছে, আমি কোথায় যাবো কি না করবো। তখন বলতেছে যে আমার সাথে চলো। তখন ক্যান্টনমেন্টে একটা বাড়িতে নিয়ে উঠলো আমাকে নিয়ে। প্রথমে ওটার সময় আমার ভয় লাগলো যে আমি কোথায় উঠতেছি, তো পুলিশের নাম্বারটা বানিয়েলো আবার, জোর সন্ধান পাইলে মানে পুলিশে বলছে যে ওকে নিয়ে যাইতেছেন, ওকে কিভাবে কি করবেন একটা নাম্বার দিয়ে যান, ওদের সাথে কন্ট্যাক্ট করলো। তো ওইখানে গিয়ে একদিন থাকার পর উনি আমাকে জিজ্ঞেস করলো, আমি আবার সাথে সাথে সবকিছু বলে দিলাম, বাবার নাম্বার দিলাম। তো উনি আবার কি করছে, আমার বাবাকে ফোন দিয়ে বলছে যে আমাদের এখানে আছে, আপনার মেয়েকে নিয়ে যান। তারপর আমার বাবা এসে এখান থেকে নিয়ে গেল। ও তো শুনছে ব্যাপারটা, ওই কিন্তু বাবার সাথে কন্টাক্ট আছে, বাবাকে দুষতেছে যে আমার বাবা মনে হয় আমার সরাইছি মতো, বাবাকে পয়সা দিতেছে যে আমার ছেলে কিনে দেন। তারপর ও আবার আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, পরে আমি একজনের সহায়তায় আমি কি করলাম ওকে ডিভোর্স লেটার পাঠাই দিচ্ছি। ওটা ওর বাড়িতে যাওয়ার পর বললাম যে এখন আমাকে ডিস্টার্ব করলে এটা আইনগত হবে না, এতদিন তো আমাকে বিরক্ত করছে যে আমি তার ওয়াইফ এই সেই, এখন আইনগত হবে না। পরে চেষ্টা করলো যে ছেলেটাকে নিয়ে নিবে, তারপর আমি বললাম যে আমি ওকে দেব না, আইনের তো সম্ভবত যতটুকু আমি জানি তো নিতে পারবে না, 18 পর্যন্ত আমার কাছে থাকতে পারবে, বড় হয়ে যদি ও যেতে চাই তাহলে আমি ওকে দিয়ে দিবো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তার আগ পর্যন্ত আমি ওর জীবনটা নষ্ট হতে দিব না, ওকে তো ছেড়ে দিবে, ওর তো রাস্তার একটা টুকাই হবে, এছাড়া আর কিছুই না। তারপর ওকে দিলাম না, বাড়িতে থাকি। তখন তো এলাকায় আমাকে নিয়ে কথা আছে, আমি আসলে ভালো না, এত ভালো জামাই, আমি ওর গোল কেন করলাম না, আমি আসলে খারাপ, কারোর সাথে আমার এফিয়ার আছে। আর ওই যে কথা বললাম, ওই খুব কি করতো, ওকে বলতো যে এটা খারাপ নিয়ে ছিল, ও আমাকে ব্যবহার করতে চাইছিল ওর মতো করে, না তো ওর সাথে তো আমার জমি বাড়ি কোনো কিছুতে বিরোধ ছিল না, ও আমার কথা অপবাদ, ও না এসে ছড়াইতো, যখন ওর স্বার্থে ব্যাঘাত ঘটলো ও আমাকে বলতেছিল, ওর একটা মেয়ে কিন্তু 10-এ পড়ে 9-এ পড়ে, ও আমাকে বলতো ওর ওয়াইফ নাকি ওর কথা শুনে না, ও আমাকে বুঝতেই পারতেছি, ও আমাকে ইঙ্গিত করে বলতেছে যে ওর কথা আমি শুনতাম। আমি তো অবাক হয়ে গেলাম যে তোমাকে তো আমি সম্মান করি ওইভাবে ভাইয়ের মতো দেখি, তুমি এটা কি বলো, তোমার এত বড় ছেলে মেয়ে, ছেলেটাও বড়, তুমি এগুলো কি বলো। তখন ওর কথা শুনলাম না, ও কি করতো পাড়াই পাড়াই বলতো যে আমি ভালো না। তারপর বাড়িতে থাকতাম, খুব খারাপ লাগতো যে মানুষ এরকম ওইরকম বলে। তখন আমি একটা ব্র্যাকে থাকিনি, ব্র্যাক প্রোগ্রামে, ওটাকে ছিল এলাকা ভিত্তিক কাজ, তো মানুষের না কথাবার্তার কারণে ওই কাজটা আমি ভালোভাবে করতে মন চাইতো না, তখন ভাবলাম যে টাকা চলে আসবো। তো ডিসাইড করলাম যে ছেলেকে বাড়িতে রেখে আমি টাকা চলে আসবো। তখন ওর বয়স এই তো 2.5 বছর 3 বছর হবে। বাবার বাড়িতে রাখলাম, মায়ের দেখাশোনা করে। তারপর ওকে ফার্স্ট ছেড়ে চলে আসলাম। আমার মানে মনে হচ্ছে যে আমার বুকের ভিতর থেকে যে আমার একটা প্রাণ ওইটাকে আমি দূরে রেখে চলে আসতেছি। আমার খুব খারাপ লাগলো যে ও তো বাবা মা ছাড়া, আমি থাকলে তো মনে করতাম যে বাবা মা সব আদরে দিয়ে আমি ওকে বলে রাখতে পারতাম। তো ও খুব কান্না করতো, আসার সময় কান্না করতো যে মা চলে যেতেছে। ও তো বুঝে আসলাম ঢাকা এসে আমি কি করবো, কোথাও কোনো কাজ খুঁজে পাইতেছিলাম না। একটা উপায় আছে না, গার্মেন্টস, একটা গার্মেন্টসে চাকরি নিলাম কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে। গার্মেন্টসের ব্যবহারটা কেমন জানি, একটু ভুল ত্রুটিতেই খারাপ আচরণ বসা ধরা। আমি ভাবলাম যে এইটা ছাড়া আমি অন্য কিছু করবো। পাশে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার, ওইখানে কম্পিউটার শিখি। একটা ইয়েতে যে ল্যাবে, ডায়াগনস্টিক ল্যাব, একটা হসপিটাল, এখানে চাকরি নিলাম। ওইখানে কিছুদিন কাজ করার পর ওইখানে কলিগরা কেমন জানি একটু ছিল যে আমার সিনিয়র পার্সন, ওরা একটু অন্য চোখে দেখা। তো আমার উদ্দেশ্য ছিল আমি এখানে কাজটা করবো, শিখবো মনোযোগ দিয়ে। শিখার পর আমি অন্য জায়গায় আরেকটা কাজ দেখলাম, যেটা স্কুলে কম্পিউটারের পর ওইখানে টাইপিং করা, প্রশ্নপত্র ছাপানো। তো ওইখানে স্কুলে তারপর আমার ছেলেটাকে নিয়ে আসি, কিছুদিন রাখি ওইখানে। ভাবলাম যে ওকে এখানে ভর্তি করাবো, তো আমার বোন আর আমি দুজন আছি। তো বোনেও ভালো ইনকাম
করতো,
চলে যেত, বাড়িতে টাকা দিতে পারতাম ভালোই। ও তো আমার একজন 3 নম্বর বোন, ওর প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা ছিল যে ও তো দুঃসময় আমার পরিবারের পাশে ছিল, যেটা আমি করতে পারি নাই ওটা ও করতে পারতেছে। ওকে আমি খুব আদর করতাম। পরে ওর সাথে যারা চাকরি করে, ও কোনো একটা ছেলের সাথে ওর সম্পর্ক আছে, আমি বিশ্বাস করলাম না যে ওর কারোর সাথে সম্পর্ক আছে। তো পরে কিছুদিন যাওয়ার পর ওই ছেলের সাথে ওর বিয়ে হয়ে গেল।
আচ্ছা,
হ্যাঁ, তখন তো আমি একা পড়ে গেলাম। পরে বাবা বাড়িতে ফোন দিলাম, আমি বিয়ে করে ফেলছি। বাবা খুব কষ্ট পাইছে। আমি ওই দিন এত কান্না করছিলাম যে সারা রাত পর্যন্ত আমি এত ভালোবাসতাম এদেরকে, ও আমাকে না জেনে কিভাবে গেল। তারপর দেখ তখন আমি কি করব, আমার এই সামান্য ইনকামে আমার ছেলেকে বা আমি আমার বাবার বাড়িতে কি দিব আমি। তারপর কি করলাম, ওর ছেলেকে আবার বাড়িতে দিয়ে দিলাম। তখন আমার মাথায় একটা টেনশন আসলো যে বাবার যে এত টাকা ঋণ হয়েছে এগুলো কিভাবে সম্ভব। তখন আমাদের এখানে একটা দাদা ছিল, দাদার সাথে আমি বললাম যে দাদা দেখেন মানুষের তো কিডনি বিক্রি করা যায়, শুনি আমার একটা আমি কিডনি বিক্রি করে দেবো, তা কিছু টাকা হলে আমার ফ্যামিলির যাই কিছু হোক। পরে দাদা প্রথমে শুনে বলে যে কি ব্যাপার, কি কথা বলতেছিস, তুই জানিস কি বলতেছিস। পরে উনি আমাকে অনেক বোঝালো যে দেখ তোর একটা ছেলে আছে, তোর যদি লাইফে তুই এরকম একটা কিছু করিস, তুই অসুস্থ হয়ে গেলে তোর ছেলেটাকে কে দেখবি, এখন তো বাবা মার কথা ভাবতে পারতেছিস, পরে তো কিছুই করতে পারবি না। পরে আমি সিদ্ধান্ত নিলাম যে না আসলে তো ঠিক, আমি অসুস্থ হয়ে গেলে কে দেখবে আমার পরিবারকে, বাবাকে এত ভালোবাসি, সন্তানকে এত ভালোবাসি, তারপর তো আর কেউ থাকবে না। তারপর ঢাকায় আসলাম, ওটা বাড়িতে গিয়ে আর কি ওই আলোচনাটা হলো, চাকরিতে করতেছি, কিছু টাকা ওটা দিয়ে সংসারে বাড়িতে দিলে আমি খুব টেনশনে থাকি, খুব কান্না করি যে আমি কি করবো।
স্বাভাবিক। এখন কি করছেন, ওই চাকরিটা এখনই করছেন? এখন
না না, এখন ওইটা করতেছি না।
এখন কি অবস্থা সেটা বলেন।
এখন আমি আছি একটা ডায়াগনস্টিক ল্যাবে, ওইটাতে রিসেপশনে আছি।
ওটাকে নিজে চাকরি করছেন, নিজের খরচ বাড়িতে চলছে, সবকিছু চলছে?
চলছে বলতে কোনো রকম চলে।
আচ্ছা,
তো আমার বন্ধুটা যেটা বললাম, ওরা এসেছে যে এবার কলেজে ভর্তি হবে, তো এক বোনকে নিয়ে আসছে এখানেই আর এক বোনকে বাড়িতেই আমার এখন মনে হয় যে ছেলেটা দূরে, আমি এখানে যদি বড় হই আমাকে বলে যে তুমি তো মা, তুমি তো আমাকে দূরে রাখো, যদি ও কথাটা বলে আমি কিভাবে ওকে উত্তর দেবো, যদি আমাকে বুঝতে না পারে। আমি তো ওকে অনেক ভালোবাসি, মানে ভালোবাসা কি জিনিসটা, মানে বাবা, শুধু বাবার কথাটাই আমার মনে আসছে যে আমার দাদু। আর যে দুইটা মনের কথা বললাম, ওরা কেমন জানি বড় হয়ে গেছে, এখন নিজের মতামতটা নিজের ভালো মন্দ বুঝতে পারে। বিয়ের পর একটা মেয়ের স্বামীর বাড়িতে যাবে, স্বামীর ভালোবাসা এটা হলো না আমার জন্য। তারপর মাঝখানে বলবো যে হ্যাঁ একটা ছেলেকে ভালো লাগতো, ও মনে হতো কেমন জানি যে ও কথা ভালো, তারপর মনে হলো যে না ও আমাকে বোঝে না, বুঝে চেঞ্জ হতে পারে, এছাড়া আর কিছু না। লাইফ পার্টনার হওয়ার মতো ও আসলেই না, যে এখন তো আমাকে ওইভাবে কেউ ভালোবাসবে না, আমার প্রতি জাস্ট একটা হয়তো মজা হতে পারে, টাইম পাস। এই জন্য আমি ওইটাকে মানে এই বিষয়টা আমার মাথার মধ্যে নাই যে আমার বিয়ে হবে, সংসার হবে, আমার একজন লাইফ পার্টনার আমার দরকার, এগুলো নিয়ে আমি মাথা ঘামাই না। বাবা, আমার বাবা এখনো কষ্ট করতেছে, বাবা বয়স হয়ে গেছে, আমার ভাই বোন গুলো পড়াশোনা করতেছে, আমি তাদের জন্য কিছুই করতে পারতেছি না। প্রতিনিয়ত এই টেনশনটা আমার মাথার মধ্যে কাজ করে। আমি কয়দিন আজ পর্যন্ত বসছি যে আমি আমার কিডনি বিক্রি করবো, এখন আমি কিছু পাইতেছি না। তো আমার জীবনের বিনিময় হয়তো যদি আমি একটা বড় অঙ্কের অ্যামাউন্ট পাইতাম, তাহলে আমি হয়তো দিয়ে দিয়ে বাবাকে সুখী করতাম। আমার বাবা আমাকে এত ভালোবাসতো, আমার বাবার জন্য আমি কিছুই করতে পারতেছি না। এই কষ্টটা আমার করে করে গেছে যে আমার ফ্যামিলি, আমার বাবা, আমার সন্তান, এদের জন্য আমি কিছুই করতে পারলাম না।
আমরা অন্তত আমি বুঝতে পারছি আপনার অনুভূতিটাকে, এতটুকু বোঝার হয়তো সেই ক্ষমতাটুকু আমার আছে, এবং আমার লিসনাররা যারা এতক্ষণ শুনেছেন তারাও ঠিক অনুভব করছেন আপনার কষ্টটা কোথায়। কারণ শুরুতেই আপনি একটা কথা বলেছেন যে আপনি আপনার বাবাকে আসলে বাবার মুখে হাসি ফোটাবেন, এবং সেই ব্রত এখনো ধরে রাখছেন আপনি। অসাধারণ মানুষ আসলে কোন একটা সিদ্ধান্তে মানে অটল থাকাটা, এটা কিন্তু আসলেই খুব কঠিন ব্যাপার। আর আপনার মধ্যে যে পড়াশোনার যে ইচ্ছাটাকে ধরে রেখে আপনি এত প্রতিকূলতার পরেও বিয়ে করেছেন, একটা সন্তান হয়ে সেই সন্তানটা মারা গেল, তারপরে আপনি দ্বিতীয়বার পরীক্ষা দিলেন, এবং তারপরে আপনি কলেজে ভর্তি হলেন, ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, 2 বছর পড়াশোনা করেছেন, শেষ আর করা হয় নাই। এত কিছুর পরে শেষটা না হওয়াটাই স্বাভাবিক, বরং অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল আরো আগে পড়াশোনা।
তারপর ওইখানে যে আমি জপেনে ভর্তি হলাম, ওইখান থেকে আবার ডিগ্রি ফাইনাল দিছি।
ডিগ্রি পাশ আপনি করেছেন? আচ্ছা, এতে এতে আপনার সেই ব্রতটারই পরিচয় পায়, এবং প্রবল মনের ইচ্ছা, ইচ্ছা শক্তি যেটাকে আমরা বলি, সেই জিনিসটারই একটা প্রকাশ আপনি করেছেন এত প্রতিকূলতার পরেও। বাবার কাছ থেকে সমস্ত সাপোর্ট আপনি পাইছেন, যাই হোক এটা আপনার সৌভাগ্য অথবা দুর্ভাগ্য যে কোনো একটা হবে, কিন্তু আপনার ওই বাবার সাপোর্টের কারণেই কিন্তু আপনি একটা সঠিক পথে এখনো পর্যন্ত আছেন, কোনো এলোমেলো দিকে আপনি চলে যান নাই। এখন যে কথাটা আমি বলতে চাই, আপনার সন্তানটাকে কিন্তু প্রকৃত শিক্ষা আপনি দিতে পারেন, ঠিক যেভাবে আপনার বাবা আপনাকে দিয়েছিল। আপনার বাবার প্রত্যেকটা কথা যেগুলো ছোটবেলায় বলেছিল সবগুলো,
আমার মধ্যে এই ভয় যে আমার বাবা আমাকে যা শেখাতো, আমি তোমার ছেলেটাকে যদি ওইভাবে মানুষ করতে না পারি তো ও তো ভুল করতে পারে। মন বলতে চেষ্টা করে সব সময়, মনের দিক থেকে পানি পড়ে, আমি কাঁদতে ভুলে গেছি,
সেটাই বলছি,
আমার চোখ দিয়ে এখন পানি পড়ে।
দেখুন আপনার,
আমি মনে মনে কাঁদি আর রাত্রি ঘুমাই যাও, আমার মধ্যে এইগুলো ভাসছে, আমার শৈশব, আমার স্বপ্ন, আমি কি বল করেছিলাম, আমার কেন এমন হলো, আমার উদ্দেশ্যটা কি ছিল, আমি কোথা থেকে কোথা আসলাম, আমি তো ভালো উদ্দেশ্য নিয়ে বড় হইতেছিলাম, তাহলে আমার ক্ষেত্রে কেন এমন করলো। মনটা এতটাই সবসময় কাঁদে যে আমার চোখ থেকে পানি পড়ে না এখন আর। আর যখন আমি রাত্রি শুয়ে থাকি মনে হয় আমি কবারে আছি, আমার পাশে তো কেউ নেই, আমার সন্তানটা আমার করে নাই, আমার পরিবার, আমার বাবা, সবাই ধরে আমি কবরের মধ্যে শুয়েছি একা একা। তো বলবো যে আজকে আমার বাবাকে বলতেছে যে বাবা আমি তোমাকে এত ভালোবাসি, আজ পর্যন্ত বলি না বাবাকে যে বাবা আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার জন্য আমি জীবন দিতে পারি, বাবা তোমাকে আমি সুখী করতে পারলাম না, বাবা তুমি আমাকে কবর করে দাও, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না, আমার ভাই বোনের জন্য কিছু করতে পারলাম না, আমি আমি ব্যর্থ হয়ে গেলাম। এখন আমার জীবনের বিনিময়ে বাবাকে কিভাবে সুখী করতে পারবো এটাই ভাবি। আর আসলেই বলার আছে যে এইটাই যে সবাই যেন তার বাবা মাকে খুব ভালোবাসে, আমাদের সন্তানটা যেরকম আমার কাছে আদরের, আমিও তো আমার বাবা মার কাছে আদরের ছিলাম, হয়তো এক সময় আমাকে ওইভাবেই দেখতো, কিন্তু বড় হয়ে গেছে বলে, বয়স্ক হয়ে গেছে বলে তাদেরকে যেন ফেলে না দেয়।
খুব চমৎকার, আপনি এই কথাগুলো হয়তো আমি বলতাম, আপনি বলেছেন আপনার উপলব্ধি থেকে, এবং আসলেই তাই। আজকের গল্পের মেসেজ এটাই হোক যে বাবা মাকে যেন কেউ কোনোভাবে অবহেলা না করে। তাহলে বাবা মায়ের সাথে যে আচরণটা আপনি করেছেন, ঠিক সেই ফিডব্যাকটাই বা সেটার প্রতিক্রিয়া আপনি পেয়ে যাবেন। এবং আজকের অতিথি, ওর প্রতি আমার এই অনুরোধটা থাকবে, আপনি নিজেও উপলব্ধি করছেন আপনার বাবা আপনার প্রতি যে দায়িত্বটা পালন করেছে, যে শিক্ষা নিয়ে আপনি এখনো পর্যন্ত বড় হয়েছেন, এখন পর্যন্ত বেঁচে আছেন, এবং সেগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি কাজে লাগাচ্ছেন, আপনার সন্তানকেও কিন্তু সেই শিক্ষাটা আপনাকে দিতে হবে। এবং আপনি একজন মেয়ে মানুষ হয়ে এত প্রতিকূলতা পেরিয়ে আজকে এই জায়গাটায় এসেছেন, পরিশ্রম করে কাজ করছেন, এবং সেখান থেকে আপনার বোনকে পড়াচ্ছেন, বোনদের পড়াশোনার খরচ দিচ্ছেন, ছেলের খরচ দিচ্ছেন, এবং হচ্ছে বাবা মাকেও খরচ যোগাচ্ছেন, আপনি নিজেও বেঁচে আছেন, দ্যাটস গ্রেট। আপনি অনেক কিছুই পারেন, এবং এখনই আপনি ভেঙে পড়বেন না, কারণ হচ্ছে এখন আপনার হাতে সময় আছে, আপনার বয়স 26, আপনার বাবাকে এখনো হাসি ফোটানোর সেই সুযোগটা কিন্তু আপনার হাত ছাড়া হয়নি। আপনার জীবনের যে কষ্টটা, অনেকগুলো কষ্টের মধ্যে যে কষ্টটা, সেটা হচ্ছে আপনি স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে, কিন্তু সেই ডিভোর্সটা কিন্তু আপনিই দিয়েছেন। তো আমি এতটুকুই বলবো যে আপনি ভেঙে পড়বেন না, মানসিক যে শক্তিটা নিয়ে এতদূর এসেছেন সেই শক্তিটাকে ধরে রাখুন, এবং জীবনের শেষ পর্যন্ত লড়াই করে যান, আপনার বাবার মুখে আপনি হাসি ফোটাতে পারবেন। কারণ কেউ যদি কোনো একটা ব্রতকে ধরে রাখে, একটা এইমকে ধরে রাখে এবং সেটাকে একটা শক্তিতে পরিণত করতে পারে, যেমন আপনি অনেকটা পেরেছেন এবং বাকিটুকু আপনি পারবেন। যেটা বলছিলাম, এটাকে যদি শক্তিতে পরিণত করতে পারে তাহলে শেষ পর্যন্ত সেই জায়গাটা যেটাকে অ্যাচিভ করতে চায় সেই জায়গাটায় মানুষ পৌঁছতে পারে। আপনার জন্য এই শুভকামনা রইল, যেন আপনি আপনার বাবার মুখে হাসি ফোটাতে পারেন, আপনার যে স্বপ্নটা আপনি বলছেন পূরণ হয়নি, আপনি অনেক ভালো করে পড়াশোনা করতে চেয়েছিলেন, সেগুলো আপনার সন্তান এবং বন্ধুদের মধ্যে দিয়ে করতে চান, সেই স্বপ্নটাও পূরণ হোক। আপনার জন্য এই শুভকামনা রইল আমি এবং আমার লিসনারদের পক্ষ থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি আমরা আপনার প্রতি শুভকামনা রেখে। আগামী বুধবার আরো একটা গল্প নিয়ে হাজির হয়ে যাবো আমরা, ঠিক একই সময়ে একই স্টেশনে, অর্থাৎ ABC রেডিও FM 89.2 এ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
Ooh.
presents Hello 8920. Close up. The closer, the better.
Exclusively on FusionBD.com.